exclusively on FusionBD.com.
আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি আরজি কিবরিয়া বলছি ঢাকা এফএমের ইউটিউব চ্যানেল থেকে। আমাদের চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। যেই অরিজিনাল চ্যানেলে এই মুহূর্তে আপনারা আছেন, তো সবাইকে অনুষ্ঠান শোনার আগে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে, প্লিজ ক্লিক করবেন। পাশে একটা বেল বাটন আছে, বাটনটি অন করে নেবেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিন ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। সবাইকে স্বাগত জানাচ্ছি বুধবারের রাতে জীবন গল্পের 27তম পর্বে। আমি আরজি কিবরিয়া, আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। গত সপ্তাহের এপিসোড নিয়ে একটু কথা বলতে চাই। গত সপ্তাহে যার জীবন গল্প এখানে প্রচার করেছিলাম তিনি আবিদা সুলতানা, এবং তার জীবন গল্প প্রচার হওয়ার পরে ইউটিউবে যে রেসপন্স আমরা পেয়েছি বা পাচ্ছি এখন পর্যন্ত সেটা অভাবনীয়, এক কথায় অভাবনীয়। অসংখ্য অসংখ্য কমেন্টস এসছে, ভিউ কীরকম হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। 2-2.5 ঘন্টার একটা অডিও কন্টেন্টের এপিসোডের যে পরিমাণ ভিউ আমরা পেয়েছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি এভাবে সাপোর্ট করবার জন্য। প্রিয় শ্রোতা, কেন জানি মনে হচ্ছে যে গত সপ্তাহের যে গল্পটি ছিল সেই গল্পকেও অন্যরকমভাবে আজকের এই জীবন গল্প ছাপিয়ে যাবে। কেন যাবে সেটা জানার জন্যে আশা করছি একেবারে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। অনুষ্ঠানের শুরুতেই বলতে চাই, যারা জীবন গল্পে অংশগ্রহণ করতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। আর ফেসবুকে চলে আসতে পারেন, আমাদের ঢাকা এফএম এর যে ফেসবুক পেজটি আছে www.facebook.com/ilovedhakafm। এছাড়া আমার পেজটিতেও আসতে পারেন, একটু পরে সেই পেজের কথা বলবো। তার আগে আমার যিনি আজকে গেস্ট রয়েছেন তার সঙ্গে একটু পরিচিত হব। আচ্ছা, প্রথমে আপনার নামটা একটু বলেন আমাকে।
আমার নাম আব্দুর রশিদ।
আব্দুর রশিদ, বয়স কত এখন?
এখন 25-26 চলবে আমার আইডিয়া।
আপনার আইডিয়া হচ্ছে 25-26? আপনি এক্স্যাক্ট বয়সটা জানেন না, তার পেছনে কারণ আছে, এবং কারণটা আমরা যখন অনুষ্ঠানটা শুরু করব, মানে আপনার কাছ থেকে যখন আমরা ইন ডিটেল জানবো, তখন হয়তো আমাদের শ্রোতা যারা আছেন তারা জানবেন। আর থাকছেন কোথায় বর্তমানে?
বর্তমানে আছি আমি জাহাজে, আছি জাহাজে, এখানে যাই বর্তমানে, আছি নওপাড়া যশোর উপায়ন।
মানে জাহাজ যেখানে যায় আপনার সেখানেই? সেখানে, ওখানে। কিন্তু আপনার এমনিতে ঠিকানা, স্থায়ী ঠিকানা কোথায়?
স্থানে কোনো ঠিকানা নাই, যেরকম আমার জাহাজে যারা চাকরি করে কতজন চাকরি ছেড়ে চলে যায়, বহুত ভার্সিটি কলেজে।
ন্যাশনাল আইডি কার্ড নাই?
কার্ড কিছুই নাই আমার। 15 বছর যাবত আমি এই লাইনে আছি।
অদ্ভুত এক জীবন গল্পের মুখোমুখি হব প্রিয় শ্রোতা, গেট রেডি। আপনারা সবাই একটু নড়ে চড়ে বসেন, শুধু এটুকুই বলতে চাই শুরুতে। আপনি এসেছেন কোথা থেকে এখন?
আমি আসছি এখন যশোর উভয়নগর থেকে।
যশোর থেকে এসেছেন?
জি, যশোর উভয়নগর।
আমাদের এই জীবন গল্প অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে?
আমি একদিনকে জাহাজের সেদের উপর শুয়ে দিয়েছি, আমাদের এক লস্কর তিনি কলেজে পড়াশোনা করেন।
আচ্ছা,
তিনি এখন ওই কলেজ থেকে ওই জায়গায় গেছে 2 মাসের জন্য, তাই উনি কন্টিনিউ শুনেন। পরে
ওনার বাড়ি কোথায়?
ওনার বাড়ি যশোরের ভিতরে পড়ছে।
আচ্ছা,
তাই উনি, আমি বললাম যে এটা কি শোনা, বললো এটা একটা জীবন গল্পের কাহিনী। তাই বললাম তো এটা আমি শুনতে চাই। তাই 2 ঘন্টা হইলো অনুষ্ঠানটা, 2 ঘন্টা আমি শুনলাম। শোনার পরে আমাকে নাম্বার দিল, বললো কি বিয়ে স্যারের একটা আমি বই কিনছি। তা আমি বললাম আমি তো লেখাপড়া জানি না, আমি তো লেখাপড়া জানি না, তাই আমি বই দিয়ে কি করবো। বললো তা তুমি আর একটা অনুষ্ঠান আছে ওটা শোন। পরে শোনার পর আমি ওই অনুষ্ঠান থেকে নাম্বারটা নিয়ে কল করি।
আচ্ছা, মানে আপনি তাহলে একটা দুটো অনুষ্ঠান শুনে আমাদের অনুষ্ঠানে আসতে চেয়েছেন?
জি।
আমরা খুব লাকি, বিশেষ করে আমি বলবো যে আমি ব্যক্তিগত অনুভূতি আসলে কখনোই শেয়ার করতে চাই না আমাদের এই অনুষ্ঠানে, কিন্তু এই ধরনের সিচুয়েশন যখন মুখোমুখি হয়ে যায় আসলে এত বেশি ভেতর থেকে অনুভূতি চলে আসে, শেয়ার না করে পারি না। মানে জাহাজের মাস্তুলে বসে এই ধরনের অনুষ্ঠানগুলো আপনারা শুনতেন?
জি
আলহামদুলিল্লাহ, দিস ইজ রিয়েলি রিয়েলি অ্যামেজিং থিং যে রেডিওর একটা অনুষ্ঠান এত বড়ভাবে মানুষের কাছে স্প্রেড হতে পারে বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায়, এই অনুষ্ঠানগুলো মানুষ শোনেন। ওকে, আমাদের এই অনুষ্ঠানটি যারা রেডিওতে চলাকালীন সময় কোনোভাবে মিস করবেন তারা চাইলে ইউটিউব থেকে আমাদের এই অনুষ্ঠানগুলো ডাউনলোড করতে পারেন, এবং ইউটিউবই হচ্ছে আমাদের একেবারে পুরো আর্কাইভটা আমরা ওখানে দিয়ে রেখেছি এই অনুষ্ঠানের একেবারে জন্মের দিন থেকে, শুরুর দিন থেকে, ওকে, এবং একই সাথে সিক্রেটস অনুষ্ঠানের একেবারে শুরুর দিন থেকে। আমাদের ইউটিউবে ঠিকানা www.youtube.com/dfm904, আমি আবারও বলছি youtube.com/dfm904। চ্যানেলটি আছে ঢাকা FM 90.4 নামে, প্লিজ ওখানে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল বাটনটি আছে এটা অবশ্যই অন করে নেবেন। তো কি নাম বলছিলেন আপনার?
আব্দুর রশিদ।
রশিদ ভাই, ডাকনাম রশিদ।
জি
জি, শুরু করুন একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে আপনার মনে আছে।
ছোটবেলা থেকে আমি যখন একটু বুঝে উঠলাম আমাকে স্কুল যেতে দিত না, ওই বাপ মা রাখতো, আমার চাচা চাচির ঘরে গেলে পরে তারা বলতো তুই তো এদের সন্তান না, তোরে কিরে আনছে এরকম, তুই এর কথা শুনস কেন। আমি আবার ওই ছোটকাল থেকে প্লেট বাটি এটা ওটা আমার মেজে যেতাম ছোটকাল থেকে যখন আমি বুঝি, তা আমাকে বলতো তুই তোরা ডাকলে তুই শুনবি না এগুলো, এগুলো তুই কেন করস।
আচ্ছা,
তাই আমার ওই এইসব কথা বলে দিত, তা আমার হালকা হালকা স্মরণ আছে। তাই ওই আমার মা যখন ডাকতো যে রশিদ এই জিনিসটা নিয়ে আইতো, আমি বলতাম তুমি আমার মা না, আমি কেন আনবো।
আমার
মা খুব কিছুই বলতো না, খুব ই করে থাকতো মুখ, ই করে থাকার পর তখন বলতো তোকে কে বলছে, আমি বলছি যে ওই আমার কাকি আম্মা বললো, ও আব্বু বললো, বললো ওরা মিথ্যা বলছে, তুই ওদের ওখানে যাবি না। আমি বললাম যাবো না, তা ঠিক আছে যাবো না। পরে আবার এরকম ভাবে দোকান হাটে বাজারে যে কোনো জায়গায় যাই, গেলি পাজে এরকম কথাবার্তা বলে যে তোর তো বাপ মা নাই, টাকা পয়সা আছে তোর, তোরে তো কিনে নিয়ে এসছে এভাবে। তা আমি বললাম এইভাবে কিনে নিয়ে এসছে, তাই এটা আমি কি করবো। আমি তখন ততটা বুঝি না, 2001 সালের ঘটনা। তো তখন ওই আমার চাচা, আমার সেম সেম আমার চাচা তো ভাই আছে, তাদের ঘরে শুইলাম, শোয়ার পরে আমি টাকা পয়সা কিছুই নেই নেই বলছে, আমার কাছে টাকা ছিল 10,000, তুই টাকা নিছিস, আমাকে পিটাইলো, পিটাইলো পরে ওই বাল্ব আসলো, ঘরে বাল্ব লাগাই লম্বা বাল্ব, বাল্ব বাড়ি দেওয়ার পরে আমি ঠেকাই, আমার এই হাতের এখানে কেটে যায়, মাথায় কেটে যায়।
ওহো,
যাওয়ার পরে পরে হসপিটাল নিয়ে গেলো, ডাক্তারের নাম হলো লুৎফা ডাক্তার, তার এক ছেলের নাম হলো সেলিম, আর এক ছেলের নাম আমার স্মরণ নেই, শামীম, সেলিম শামীম, ছোটকাল থেকে আমি চিনি। সেখানে নেওয়ার পর সিলি টিলি করে দেন, চিলি করে দেওয়ার পর আমাকে ওষুধ দেয়, আমি ওষুধ খাইতে পারি না, এর শুনতে আমি ওষুধ খাই নাই, এখন আমি ওষুধ খাই নাই আল্লাহর রহমতে। তাই ওই ওষুধ খাইতে পারি না, পরে চিলি টিলি ওইভাবে আসি, আসার পরে ওখানে পরে বাপ মা বলে যে তুই ওইখানে কেন শুতে শুতে গেছিস। আমি বললাম যে একসাথে চলাফেরা করি, একসাথে ঘোরাফেরা করি, আমার চাচা তো ভাই এর কাছে সময় শুভ কাটতাম। তখন বললো তোর তো চোরবিলে মারলো, পিটাইলো, তুই তো কিছুই বলতে পারিস না। আমি বললাম আমি তো টাকা পয়সা নিই নাই, আমি কেন মারলো। তার বললাম আব্বু তোমাকে ঠুনকে টাকা পয়সা কম আছে, তোমাকে তো কত টাকা পয়সা। তখন বললো তুই এগুলো বুঝবি না। তখন আমার আম্মু আব্বু আমাকে ওখান থেকে বাড়িঘর ছেড়ে নিয়ে যায় ফরিদপুর টাউনে। টাউনে নেওয়ার পর ওখানে থাকি, ওখানে কিছুদিন থাকার পরে সবাই ওখান থেকে ঢাকা আসে, লোক প্রায় 150 লোকের মতো আমাদের আশপাশে বাসার ঢাকা নিউ সুপার মার্কেটে কাজ করে, বিভিন্ন কাজ, দর্জি কাজ, আপনার ওই ব্লক পেন্ট, এম্ব্রয়ডারি। তাই 2003 সালে আমি ওখান থেকে চলে আসি, যে আমি তো লেখাপড়া শিখি নাই, কোনো কিছু শিখি নাই, তাহলে আমি কাজ শিখি। তাই নিউ সুপার মার্কেট তৃতীয়তলা আসার পরে আমি ওখানে দর্জি কাজ করি, দর্জি কাজ, আপনার এম্ব্রয়ডারি, কাপড় সামান, তিনোটাই শিখি। শিখার পরে ভালো ভালো ম্যাডামদের সাথে পরিচয় হয়ে গেল। মা
কোথায় শিখলেন এটা, কোন জায়গাতে?
ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা।
আচ্ছা, তখন আপনার আনুমানিক বয়স কত হতে পারে বা কত সালের দিকে এসেছিলেন?
এটা 2003 সালে মাস,
2003 সালে। আব্বা আম্মা ওখানে রেখে চলে আসলে?
হ্যাঁ, ফরিদপুর রেখে টাউনে রেখে চলে আসলাম।
বাবা কি করতো মূলত?
বাসা ভাড়ায় থাকে তারা
ফরিদপুর টাউনে।
ফরিদপুর টাউনে
বাবা কি করতো?
তিনি ছিলেন ব্যাংকের ম্যানেজার।
ম্যানেজার। আর মা?
পাকশাক করতো, আর আমার নিয়ে ওই বাসার ভিতরে খেলাধুলা।
আমি একটু জানতে চাচ্ছি যে বাবা ব্যাংকের ম্যানেজার ছিলেন মানে তো তার মানে আপনার ভরণ পোষণ লেখাপড়া করার কোনো সমস্যা ছিল না, তারপরেও আপনি কেন এই সবকিছু ছেড়ে চলে যান ঢাকাতে?
আমার ছোটকাল থেকে কেনার পর থেকে মানে আমার লেখাপড়া করাই নাই, মানে সবসময় আমার ওই মা আমার কাছে রাখতো, রাত্রে যখন শুইতাম তখন আব্বু আম্মুর মাঝখানে আমি শুইতাম, আর লেখাপড়া আমার করতে দিত না। ওই চাচা তো বাইরে লেখাপড়া করতে যেত আমার মারতো যে তুই এর ছেলে না তুই কেন এসছিস, মারা ধরা কত দেখে আমার আর লেখাপড়া করা নেই। সম্পত্তি আছে বহুত সম্পত্তি, প্রায় 100 বিঘে সম্পত্তি, 52 শতকের বিঘা, 100 বিঘে সম্পত্তি আছে, তারা 4 ভাই ছিল। আমার আব্বু
ওইখানে 52 শতকে বিঘা, আমরা তো জানি 33 শতকে বিঘা,
না 52 শতক আমাদের ওদিকে।
আচ্ছা, যশোরই তো?
যশোরে 90 শতক, 92 শতক যশোরে, ফরিদপুর 52 শতক।
আচ্ছা ঠিক আছে, আমার হিসেব জানা নাই, তো 52 শতকে বিঘার 100 বিঘার
উপরে আছে আমার জানা মতে।
এবং সেটা আপনার বাবা মানে পালিত বাবা কত শতাংশ কত বিঘা পেয়েছিল?
প্রায় 25 ভাগ হয় নাই,
ভাগ হয় নাই,
একসাথে ছিল,
সবাই মিলে একসাথে ছিল,
একসাথে
ছিল। কয় ভাই ছিল ওনারা?
4 ভাই।
তো আপনি একসময় রাগ করে যে চলে আসলেন বা যে ঢাকা শহরে আসলেন, এটা এটা আপনারা মানে ফলো করলো না আপনাকে যেতে দিল?
আমি তো রাগ করে চলে আসছি বাসা থেকে, ওই পাড়ার ছেলেরা থাকে
জানে না আপনি কোথায় আছেন,
জানে না মানে খুব ওই লোকজন ওই ওই জায়গার লোক আমার যে চাচাতো ভাইয়েরা ওই জায়গায় যায় আমার খুব খেপায় যে তোর বাপ মা নাই আসস কেন মারধর করে, কয়েকবার মারধর করতো।
এটার প্রতিবাদ করতো না আপনার মা কিংবা আপনার বাবা যারা?
তারা বললে কি বলবে,
তারা বললে খারাপ লাগতো,
খারাপ লাগতো, তারা কিছুই বলতো না, কাঁদতো খালি। আর এই ছিল হলো ছোট, আর যে আমার আব্বু ছিল এই ছোট ছিল,
সবার সব ভাইয়ের মতো ছোট ছিল,
ছোট ছিল। তাই তখন আমি ঢাকা চলে আসার পরে ইয়ে করার পরে নায়িকা শাবানাস আফা এদের সাথে পরিচয় হয়, ওই তারা কাপড় চোপড় ওখানে আনতে।
কোথায় কাপড় বানাতেন?
ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা।
আচ্ছা,
শাহানাজ আফা আসে আমাদের দোকান কাস্টমার হয়, আমি খুব ছোট ছিলাম খুব আদর করতো মার। এক মান্না আফা ছিল, এর বাড়ি ছিল সিলেট, চুল ছিল খাটো খাটো, এ 4000 লোক বাহিরে যায় পরীক্ষা দিয়েছিল আমেরিকা না কোন জায়গায় আমার স্মরণ নাই, তার 4 জন পাশ করছিল, সে তখন পাশ করে।
আচ্ছা,
পাশ করার পর খুব ভালো জানে আমার মান্না আফা, তার বাবা ছিল জজ।
এই টেলর মাস্টার এখানে কাজ পেলেন কিভাবে?
কাজ পেলাম আমি আর ওই এলাকার ছেলের সাথে, আমাদের এলাকার লোক থাকে ওখান থেকে তাদের সাথে মারছি।
আচ্ছা,
যে বলছে আমার মা বাপরে বলবি না আমি চলে যাবো।
আচ্ছা,
তাই বলছে ঠিক আছে বলবো না, পরে এখানে এসে কাজ শিখি টেলার সেল লেডিস ফাংশনে কাজ শিখি লেডিস, পরে সাথে এমব্রয়ডারি আপনার ওই কাপড় ছাপান ব্লু প্রিন্ট।
ওখানে তো অনেক আরামে ছিলেন, এখানে এসে কাজ করতেন কষ্ট লাগতো না ছোট মানুষ?
আমার তখন মনে করেন যে আসছি ওই যে মারিদর করে চাষত বাইরা শহরে, বাইরে থেকে শহর গেছে তারপরে ওখানে যে মারিদর করে
শহরে কি মারিদর করে,
মারিদর করে আমার ছিল বড়, তারা তারা চাইতেছে যে নিয়ে যদি বড় হয় এই সম্পত্তির পুরো ভাগ পাবে, কত কত সম্পত্তি আছে, এক এক বিঘে 15-20 লাখ টাকা যাবে এরকম আছে।
আচ্ছা আচ্ছা,
এই জমি জমার জন্য যে
মানে ফরিদপুর শহরে এসে মারধর করতো?
হ্যাঁ মারধর করতো, বলতো যে আমার চাচাকে মানে আমার আব্বু ছিল আমার চাচা বলতো যে আমার ছেলে আছে আমার ছেলে তুই নিলে তুই পারিস, আমার ছেলেকে তুই ছেলে মানালি সমস্যা কি।
আচ্ছা আচ্ছা, মানে আপনার বাবাকে পালিত বাবাকে এটা বলতো,
বলতো যে আমার তো ছেলে আছে তুই আমার এক ছেলে নিয়ে আসিস না কেন, আমি তোকে দিয়ে দিলাম এই ছেলে, তুই বাইরে থেকে ছেলে কেন কিনে নিয়ে এসে তুই মানুষ করছিস আর একজনের সন্তান, এই সন্তান কার তুই জানোস? ওই সে বলে আমি তো আনছি কিনা এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এই কথা বললে হয়তো পরে।
আর আপনি বাবা মাকে জিজ্ঞেস করতেন না যে কোথা থেকে কিনে নিয়ে আসছো আমাকে?
বলছি, বললে হয়তো আমাকে কখনো বলে নাই, কখনো বলে নাই, আমি বহুত প্রশ্ন করছি। পরে আমি রাগ করে চলে আসার পরে পরে ঢাকায় এখানে ভালো পরিচিত হয়ে যায়, তা ওই মান্নাফা ম্যাডাম বাহির থেকে আমার জন্য পোশাক নিয়ে আসে, তখন তিনি জানেন না যে আমার মা বাপ নাই এরকম এরকম ঘটনা, পরে আমার জন্য বাহির থেকে বহুত পোশাক কিনে এসে তখন সে 60-70-100 ড্রেস পর্যন্ত বানাইতো বাইরে নিয়ে গেত।
আচ্ছা,
তখন ওই বাসা থেকে কুরবানি আইলি পরে রুটি মাংস বুনাই নিয়ে আসতো, আমি ছিলাম 5 বছরের মতো, যারা ভালো রিলেশন হয়ে যায় আর ম্যাডাম ছিল বহুত ম্যাডাম ছিল, আর একটা ম্যাডাম ছিল বিউটি বিশেষ হিন্দু ছিল, ফারামগেট তেজগা থানার সাইডে ওখান থাকতো, তার বাসায় দারোগানো গেট দারোগানো ছিল 3-4টে, তা আমি ওখানে ওই ম্যাডামের বাসায় যাইতাম, ফোন করে আমার বলতো আমার ওই মালিককে বলে দিত যে না রশিদকে ড্রেসটা দিয়ে পাঠাই দাও, তার 2টে ড্রাইভার ছিল, তার ওয়াইফ ওই ম্যাডাম এক গাড়ি নিয়ে চলতো, তার হাজবেন্ড এক গাড়ি নিয়ে চলতো, তা আমি তখন ওই বাসায় গেলি 1500-1500 টাকা দিয়ে যেত পকেট খরচ। আমি আবার কি করতাম ওখান থেকে 5 টাকা দিয়ে, তখন 5 টাকা ভাড়া ছিল ফারামগেট যায় নামতাম, ওখান থেকে এক সিএনজিটি বলতাম বাইরে গেটে থেকে যে আমার ভিতরে নামাই দিবা কত নিবা 50 টাকা, তাই ওই ওখানে গেলি বলতো রশিদ সাহেব আসছে কল দিয়ে বলতো উপরে, তাই বলতো ঠিক আছে, বলছো সিএনজি নিয়ে আসছে কি করবো, তাই বলতো যে ঠিক আছে তুমি উপর বাড়াই দাও, গেলে পরে বলতাম ম্যাডাম আমি তো সিএনজি নিয়ে আসছি, তাই বলতো ঠিক আছে সিএনজি তো একদম যান তাহলে তো দু তিন জোড়া ভাড়া লাগবো, তুমি যাও 1,000 টাকা নিয়ে যাও, আমি কিন্তু 50 টাকা ভাড়া দিয়ে নিয়ে যেতাম। পরে ওখান থেকে আমি সিনেমা দেখতাম,
আচ্ছা
ওই টাকা দিয়ে সিনেমা দেখতাম, পরে এখন নাই, তিনি মারা গেছেন তখন। ওখানে ই করার পরে এরকম ভাবে কিছুদিন গেল, যাওয়ার পরে তিনি মোবাইল কিনলেন, প্রথম
কে মোবাইল কিনলো
এই আমার যে
মালিক,
আচ্ছা তিনি মোবাইল কিনলেন। মোবাইল কিনার পর 4,000 টাকা কত টাকা সিম কিনলো আর ওই নোকিয়া মোবাইল কিনলো। মোবাইল কেনার কিছুদিন পরে আমার আমি বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পর নাম্বার টাম্বার দিয়ে আসলাম, আমার বহুত বকলো যে তুই তো আমাকে সম্পত্তির অভাব আসেনি, টাকা পয়সার অভাব আসেনি, তুই কেন গেছিস? আমি বলছি মা তুমি তো আর চিরদিন থাকবো না, আব্বু আমার চিরদিন কারো থাকে না, তা আমি যখন বিয়ে শাদী করবো ই করবো আমার একটা সংসার হবে, মানে আমার ওই মাস্টার তিনি আমার বুঝাইতো এরকম এরকম ভাবে বলতে তোর আব্বু আমার না আসতে দেয়।
টেলার মাস্টার
বলতো,
টেলার মাস্টার কি সব ঘটনা জানতো যে আপনি পালিত?
হ্যাঁ
জানতো,
তিনি বাইরে ওই এলাকা ছিলেন।
আচ্ছা
পরে আমার বুঝাই দিল, বুঝাই দেওয়ার পর আমি যাই বললাম যে যখন তোমরা বৃদ্ধ হয়ে যাবে আমি তোমাদের কি হবো, তখন আমি বিয়ে শাদী করবো আমার তো বাচ্চা কাচ্চা হবে, তাই বললো যে বাচ্চা কাচ্চা তবে কথা ঠিক আছে, তাহলে ঠিক আছে তুই যদি কাজ যখন করতেস তা করা দরকার। পরে আমি এই কথা বলে ফের চলে আসি, চলে আসার পরে কিছুদিন পরে ওই তখন 10 টাকা আমি লেট নিত, আমার মাস্টারের মোবাইলে কল আসছে যে রশিদ আছে ওখানে করছে আমার ওই চাচা, বলছে হ্যাঁ আছে, বলছে ওর আব্বু আম্মু তো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, কীভাবে বলছে ওই টিরাকে ধাক্কা দিয়ে ওই পাশে লিখছে টেপাখোলা লিক আছে, নাম করা লিক, ফরিদপুর টেপাখোলা লিক,
আমার একটি নতুন শো যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024, আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024, এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my state of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo. Jibon Natoker Cheo Natokiyo. স্বাগত আরো একবার, শুনছেন ঢাকা এফএম 90.4 এর জীবন গল্প। আব্দুর রশিদ হচ্ছেন আজকে আমার 27তম পর্বের গেস্ট এবং আব্দুর রশিদের এই জীবন গল্প এক অভাবনীয় জীবন গল্প। আমরা কথা না বাড়িয়ে তার কাছে ফিরতে চাই আর সবার কাছে বলছি, যারা জীবন গল্প বলার জন্য আমাদের এখানে আসতে চান, প্লিজ আমাদের এখানে এই নাম্বারটিতে ফোন করে আপনার গল্পটি ছোট করে হলেও বলবেন, এখানে অটোমেটিক্যালি রেকর্ড করা হয়। আমাদের টিম মেম্বার সাফওয়ান আপনাদেরকে ফোন দেবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611104904, আমি আবারও বলছি 09611904904। যেখানে আমি ছিলাম আব্দুর রশিদ।
আমি গেলাম, যাওয়ার পরে মাটি টাটি দিল, দেওয়ার পরে
কি দেখলেন আপনি? গিয়ে দেখলেন,
আমি যাই দেখলাম যে লাশ ওইখানে পড়ে রয়েছে, পোস্টমর্টম করে আসছে, কাটা এখান থেকে এখান থেকে কাটা, পেটের এখানে কাটা। পরে
ওনারা কি গাড়িতে ছিল নাকি রিক্সায় ছিল?
ওনারা ছিল রিক্সা।
রিক্সা থাকা অবস্থা রিক্সাওয়ালার কি অবস্থা?
রিক্সাওয়ালার আমি আজ পর্যন্ত খোঁজ পাইনি, খালি আমার আব্বু আমাকেই পাইছি। তাই আমি প্রশ্ন করি, প্রায় আমি ছয় মাস ওখানে থাকি। ছয় মাস থাকার পরে পরে ওই টন শহরে না, ওই আমার যে যেখানে মানে দেশের আঞ্চলিক বাড়ি তখন ওখানে থাকি। পরে আমার ওই চাচা তো ভাই, আমার চাচা আর দু তিনটা ছেলে ইরিদানের বুলুক করে ওখানে একটা মেশিন মেশিন ফিট করা ছিল, ওই জায়গায় একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে আমার নিয়ে যায়। ঘরের ভিতরে নিয়ে গেলে পরে আমার মারধর করে যে করে তুই এখান থেকে চলে যাবি, আর যদি না আর একটা ছেলে আসে মারে ওর সাথে একসাথে ঘোরাফেরা করতাম। তাই কয় কি যেন ঘর আটকায় না, ওর মুখ দিলে আমি ওরে মারতে পারবো না, ওর মুখ দেখলে আমার মায়া লাগে, ওরে মারতে পারবো না আমি। পরে ঘর আটকায় হালকা অন্ধকার, পরে মারধর করে লাঠি দিয়ে, আমার হাত ফাঁক পিছন বান্ধা। আমি ওকে বলি তুই আমার ধর্মে ভাব পাও, তুই আমার মারিস নাই, প্রচুর বাইরে 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 নেই। পরে আমি বলি যে আমাকে, আমি তখন শুধু পানি চাই, তাই একজন বড় করেছিল, ও বলছে পানি দিস না, পানি দিল কিন্তু এখন তিনি মারা যাবে, বলছে ও এখন মারা যাবে যদি পানি দিস। তা তখন পানি দেয় না, পানি দিয়ে টানা দিল বাদে আমার সারা রাত তখন বাইন্দে রাখে, বাইন্দে রাখে গরম, প্রচুর গরম, ইরিদানের বুলুক চার পাঁচ দিয়ে পাটের খেত। পরে ওই দরদার কাছে যাই আমি শুয়ে থাকি, শুয়ে থাকলে সকালবেলা আসে, আইসে সেরে ওই মেশিনে গোসল টোসল করে আমাকে 5,000 টাকা দেয়। টাকা দিয়ে বলে তুই এখান থেকে চলে যাবি, জীবনে আর এদিকে আসবি না যদি বাঁচতে চাস। এই কথা বলে আমি চলে যাই, চলে আমি দৌড়ে পাট খেয়ে দেবে। তখন ওই চাষা আসে, চাষার হাতে পাখি মারা না কি মারা বন্দুক যিনি থাকে, তখন ওই আমার দৌড়েন দেখে তিনি গুলি করেন, গুলি করলে আমার এই জায়গাতে গুলি লাগে,
এই পায়ে,
এই পায়ে, হ্যাঁ এখান থেকে গুলি লাগে। ওই গুলিগুলো ওই লুৎফার ডাক্তার ভাই করে, ওই সেই যে পরিচিত ডাক্তার আমার আব্বু আমর। তার ছেলে এলো শামিম, বললাম পরিচিত, ওই শামিমের বাড়ি যায় ওঠে, শামিমের বাড়ি যায় ওঠার পরে ওই আমাকে তিনি ই করে, ওই গুলি ভাই করে, গুলি ভাই করে দেওয়ার পরে পরে বলছে কেমনে হয়েছে। তাই আমি বললাম যে এরকম এরকম ভাবে তো আমার তো চাচা গুলি করছে। বললো তাই তুই এক কাম কর, তুই শহরে যখন থাকো শহরে চলে যাস, তুই এদিকে আসিস না সমস্যা হবে। তিনি আমাকে বুঝাই বললেন, বুঝাই বলার পরে আমি চলে আসলাম শহরে। শহরে আসার পরে শুনি যে এরা এই জায়গায় আসবে, এরা জানে খোঁজ পায় সব কিছু জানে যে আমি নিউ মার্কেট থাকি। এখান থেকে আমি পালাই, আবার
নিউ মার্কেট থেকে,
নিউ মার্কেট থেকে পালাই যাই, যে এখানে তো আমার হামলা হবে ওই জায়গায় জানানো হয়েছে।
আপনাকে যখন কিনে নিয়েছিল আপনার জানা আছে কিনা, মানে বা এরকম কোনো কিছু জেনেছেন কিনা, যে কাগজপত্র করে নেয়া বা আপনি যে তাদের সন্তান এরকম কোনো কিছু কি করেছিল?
কোনো কিছুই জানি না, কিন্তু ছিল কিনা না ছিল এটা তো ওই ঘরে ছিল, ঘর তো তখন ভেঙে ফেলাইছে।
আচ্ছা,
এখন তো আমি জানতে পারিনি যে আমার বয়স কত, আমি কোথেকে এসেছি, কীভাবে এসেছি, খালি একটুটুকু জানি এলাকার মুখে শুনছি যে তোকে কিনে আনছে, কোথেকে আনছে তা বলতে পারি না।
আচ্ছা, তো নিউ মার্কেট থেকে আপনি পালালেন, তারপর
নিউ মার্কেট থেকে পালা চলে গেলাম জাহাজে।
জাহাজে গেলেন কিভাবে?
জাহাজে গেলাম আশুগঞ্জ, এখান থেকে আশুগঞ্জ গেলাম। এখান থেকে আমার পকেটে টাকা নেই, নিউ মার্কেট থেকে পালাইলাম যে এরা আসতেছে, তাই আমি না বলে মালিককে না বলে পালাই গেলাম। পালাই যাওয়ার পরে এখন সাইদেবাস থেকে বাদ যায় না, সাইদেবাস আমি যাবো কিভাবে? তাই ওই নীল ক্ষেতের ওই জায়গা থেকে একটা রিক্সায় একটা মেয়েডা মোটে, বৃষ্টি চলে তখন, তো মেয়েডা মুটলে আমি রিক্সার পিছনে উঠি, যে ওই বলে ওই ম্যাডাম বলে যে সাইদাবাদ যাবেন, ওই রিক্সাওয়ালা বলে হ্যাঁ যাবো। তাই আমি ওই রিক্সার পিছনে উঠি, পিছনে উঠলি ফাঁদে কিছু দূর গেলে ওই ভার্সিটির হোস্টেল আছে, ওই জায় থেকে একজন বলে ওই পিছনে চিন্তায় গাড়ি বসছে, চিন্তায় গাড়ি বসছে। তাই এই কথা বলে ওই রিক্সাওয়ালা রিক্সা থাকে, আমি দৌড় দেয় না, আমি তো আমার তখন টাকা নাই, আমি সাইদাবাদ যাবো ওখান থেকে মানে আশুগঞ্জ যাবো, বলছে এরকম এরকম আশুগঞ্জ গেলি জাহাজের চাকরি পাওয়া যায়। আমাদের ওই জায়গায় সে চাকরি করে আসছে, সে গল্প করছে নিউ মার্কেট থেকে, তাই আমি ওই ওখানে যাবার জন্য প্রোগ্রাম নিয়েছি। তারপর ওই ভার্সিটির পোলাভান ভিতর থেকে কলেজের পোলাভান আসলো, ভার্সিটির পোলাভান এসে খুব মারধর করলো, ভিতরে নিয়ে গেলো, নিয়ে সেটা আমার হাত ভাঙছে পাক করে, তখন চলা আছে আমির চলা এসব চলা দিয়ে বাইরে আছে, প্রচুর বাইরে বাইরে আমাকে নীলক্ষেত্রের যে থানাটা থানায় দিয়ে দিল। তাই থানায় দিয়ে
কত সালের ঘটনা এটা মনে আছে?
এটা সাতের,
২০০৭ সাল,
এই সাত সালে।
আচ্ছা,
সাত সালে তো
এই ইউনিভার্সিটির ছেলে মেয়েরা পিটালো,
ইউনিভার্সিটির ছেলেরা বললো যে তোদের জন্য আমার না আমাদের নাম খারাপ হয়, চিন্তাই করস তোরা নাম পরে যে ভার্সিটির ছেলে ফেলে চিন্তাই করে।
আচ্ছা বলে পেটালো?
হ্যাঁ পিটাই, হাতও বাইদ না পিটাই, পিটাই দিয়ে
খাওয়া। এখানে একটু ইন্টারাপ্ট করি প্রিয় শ্রোতা, মাফ করবেন। দেখুন এই যে এই ছেলেটাকে আপনারা পেটালেন, তার পেছনের কারণটা এটা যে আমরা অনেক বেশি পরিমাণে খুব বাজে অভিজ্ঞতার মুখোমুখি হই রাস্তায় বেরোলে এই চিন্তাকারীদের দ্বারা, যে কারণে হয়তো বা রাগটা উঠেছে এর ওপরে। কিন্তু এই যে একটা মানুষকে আমরা মানলাম, ইন্টারেস্টিং বিষয় না যে আজকেই যে রশিদকে আপনি এই মুহূর্তে জানলেন, এই রশিদকে আপনি যখন ধরলেন বা মানে আমি আপনি করে সম্বোধন করছি যে এই কারণে যে যারা শুনছে তাদের মধ্যে হয়তো নিশ্চয়ই অনেকে এরকম আচরণ করেন, সঙ্গে সঙ্গে যদি জানতে পারতেন যে রশিদের ব্যাকগ্রাউন্ডটা কি, যদি চমৎকারভাবে ফুটে উঠতো আপনার চোখের সামনে, তাহলে কি আপনি ওর গায়ে হাত তুলতে পারতেন? পারতেন না, কারণ আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে সেটা সম্ভব ছিল না। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রত্যেকটা মানুষেরই এরকম হার্ট টাচিং একটা ব্যাকগ্রাউন্ড আছে। সুতরাং কোনো মানুষের সাথে খারাপ আচরণ করার আগে আমাদের একটু ভেবে নেওয়া উচিত যে মানুষটাকে আমি মারতে যাচ্ছি বা যে মানুষের সঙ্গে আমি খারাপ আচরণ করতে যাচ্ছি, এই মানুষটার জীবনে হয়তো এমন কোনো গল্প লুকিয়ে আছে বা এই মানুষটা হয়তো জীবনে এমনভাবে বড় হয়েছে যেটা জানলে আমার তার প্রতি মায়া হবে, দয়া হবে। আর তখনই দেখবেন যে নিজের মধ্যে একটা অদ্ভুত রকমের চেঞ্জ চলে আসবে এবং আপনি ওই ছেলেটার সঙ্গে বা ওই মেয়েটার সঙ্গে আপনি খারাপ আচরণ করতে পারবেন না। এরপরেও যদি না আসে এবং আপনি যদি ধর্ম অনুসারে চলেন, আপনি যদি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন, আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, তাহলে এইভাবে নিজেকে কাউন্সিলিং করতে পারেন, যেটা আমি মাঝে মাঝে করি এবং আমার খুব ভালো কাজ দেয়। সেটা হলো আপনি যার প্রতি খারাপ আচরণ করতে যাচ্ছেন সেই মানুষটি বা সেই ব্যক্তিটিও কিন্তু আল্লাহর সৃষ্টি। আপনি জাস্ট এই ব্যাপারটা যদি আপনি নিজের মধ্যে কাজ করানো শুরু করেন, আপনাকে যেমন আল্লাহ তৈরি করেছেন একইভাবে ওই মানুষটিকেও আল্লাহ তৈরি করেছেন, সে যতটাই খারাপ হোক না কেন আপনার কাছে, আপনি দেখবেন যে মুহূর্তের মধ্যেই আপনার সাইকোলজিটা চেঞ্জ হয়ে গেছে এবং আপনি তার সাথে রাগ করে যে খারাপ ব্যবহারটা করা সেটা আপনি করতে পারছেন না। মানে প্রথম পর্যায়ে আমরা যদি নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলি তারপরে অটোমেটিক্যালি ব্রেন কাজ করতে থাকে, তখন যৌক্তিক আচরণটা চলে আসে। জি বলুন, আপনার প্রতি আপনাকে মারছিল তখন? হ্যাঁ
তখন মায়ের আমাকে ওই গিলকেট থানায় নিয়ে যায়, নিয়ে গেলে তারা কেস নিতে চায় না, বলছে সেটা তো খুব হাল খারাপ, পরে আমাদের সমস্যা হবে।
ও মানে খুব বাজে অবস্থা করে,
বাজে অবস্থা খুব মারধর করে, পরে বললো তো হাল খারাপ আমাদের সমস্যা হবে, থানার পুলিশ বললো, বলার পরে বললো না আপনি রেখে দেন, রেখে দেওয়ার পরে আমার ভিতর ঢুকেলো, ঢুকানোর পরে উকি রাখলো।
ও
এর ভিতরে আমি পরিচয় দিলাম যে আমি ঢাকা নিউ সুপার মার্কেট কাজ করি, অমুক জায়গায় আপনি খোঁজ নিয়ে দেখেন। এর ভিতরে দুইটা বাচ্চাটির ছেলে গেছে, যাই বলছে এরকম এরকম রশিদ নামে যে ছেলেটা, ও তো চিন্তাই করছে, চিন্তাই করছে, চিন্তাই করে ধরা খাইছে, আমরা থানায় দিয়ে আসছি। আমার মালিক বলছে, তো আমার মালিক ওই জায়গায় গেছে, মালিক যায় সে বললো কি ঘটনা কি, আমি বললাম এরকম এরকম, আমি তো সাইদাবাদ যাইতে চাইছিলাম, এই জন্য রিক্সার পিছনে সেরা পিটাই করছে। তাই এই কথা বলার পরে আমার খানা দানা সে দিয়ে গেলো, তার যথেষ্টই করলো, দেওয়ার পরে আমার তারপরের দিন কোর্টে চালান করে দিল, কোর্টে চালান করে দিলি, এক উকিল আমাকে ছাড়াই মনে হয় 1400-1500 টাকা নেয়, উকিল ছাড়াই আমার রিক্সায় করে নিয়ে এসে এই জায়গা নিউ মার্কেট নিচতলা নিয়ে এসে পুনিয়ে গেলি, ওই
টাকাটা
টাকাটা ওই আমার মালিক বহন করে, বহন করলে বলো যে তোর কী সমস্যা, বললাম যে আব্বু আম্মু মারা গেছে তো জানেন কথা জানি, আমি বললাম আমার চাচা তো বাইরে তো আমার মেরে মেরে ফেলাবে, আমি যদি জায়গায় থাকি তারা ঠিকানা পাই গেছে সব জানে তারা, তাই বললো তাই ঠিক আছে তুই কী করতেছ, আমি বললাম আমি তো জাহাজে যেতে চাই, তো জাহাজে যেতে চাই, তুই ও বললো তুই আমাকে কেন বললি, তুই এইভাবে কীভাবে যাবি, তুই টাকা পয়সা নিয়ে যাবি না, তখন আমি প্রোডাকশনে কাজ করে যাবে।
আচ্ছা
মাসে 7,000-8,000-10,000 তখন এরকম খাম, রমজানের সিজনে একটু বেশি পরে, তবে টাকা দিলে পরে পরে আমাকে 5,000 টাকা দেয়, বলছে তুই 5,000 টাকা পাবি তো টাকা নিল। তিনি খুব ধর্মীয় ছিলেন, নামাজ পড়তেন পাঞ্জিগানা, এক মায়ের এক ছিলেন, তা ওই শহীদ ভাই আল্লাহ তার বেস্তিনাশ করুক, তিনি মোটরসাইকেল কিনে এক অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, টেলাস মেলাস সব বন্ধ হয়ে গেছে, বোধ হয় বন্ধ হয়েছে না না হয়েছে এখন আমি জানি না, কিন্তু অ্যাক্সিডেন্ট করে তিনি মারা গেছেন এটা আমি জানি। তখন আমি চলে গেলাম ওই জায়গায়, ওই যাই সেরে আশোগঞ্জ যাই সেরে নামার পরে বৈরবের নামার পরে আমি জাহাজে যে গেলাম যে ভাই চাকরিতে নিয়ে যাবে, বললো হ্যাঁ লস্কর পদের লোক লাগবে, তাই বললো তোমার কেতা বালিশ, আমি তো বললাম আমার তো কেতা বালিশ নাই, তাই অন্য এক লস্কর নামে যাবে, তুই বলতিস ঠিক আছে আমার কেতা বালিশ দিয়ে যেতেছি তা তুমি যেখানে থাকো, পরে ওই ওর কেতা বালিশ রেখে দেওয়ার পর আমি ওই জায়গায় চাকরিতে গেলাম, আপনি সালুডি গাট পাথর আনতে গেলাম প্রথম টিপ। পাথর এনে এরকম ভাবে চলতেছে, তার ভিতরে জাহাজের লোকজন বলে যে এক বছর হয়ে গেছে তুই ছুটিতে যাস না কেন, তুই ছুটি নিস না, ছুটিতে যাস না, তুই কি খুন টুন করে রেখেছে নাকি? আমি বললাম এই বয়সে আমি খুন করবো কিভাবে? বলো তার তুই যাস না কারণটা কি?
জাহাজের কাজটা কি ছিল?
কাজটা লস্কর পর্যায়ে, মনে করেন যে ওই ডিউটি মিউটি করতে হতো রাত্রে, চুরি টুরি করে কিছু না নিয়ে যায় এর জন্য।
আচ্ছা আচ্ছা।
পরে এরকম লাইন চলার পরে পরে এক বছর কেটে গেল, কেটে যাওয়ার পরে পরে ঈদ বোনাস পাইলাম, টাকা পেলাম প্রায় সব মিলে 60,000 মতো
সারা বছরে।
সারা বছরে 60,000 টাকা এর ভিতরে তো খরচ করছি, প্রচুর টাকা খরচ করছি। প্রত্যেকদিন কিনে নাম যে সিঙ্গারা পুরি এগুলো আছে। তাই আমি খুব একদিন কান্দা করছি রাত্রে যে আমার জীবনটা কি, আমি কি করব, খুব কান্দা করছি, কান্দা করছি। মরে মাস্টার নোয়া খেলে নাইমাইছে
জাহাজের মাস্টার,
জাহাজের মাস্টার যে তোর কিতা হয়েছে, আমি কই কিতা হয়েছে, আমি তো হয় নাই কিছুই, আমার এমনি খুব কান্দা বাসছে। পরে ও আমাকে বলে তুই বল তোর সমস্যাটা কি, আমি বললাম এমনি না, আমার তো আব্বা আম্মু নাই, আব্বা আম্মু মারা গেছে, ওর শুধু মাস্টার ঠুন বললাম। তো মাস্টার ঠুন বলার পরে মাস্টার খুব আমার ই করলো, পরে তারপর থেকে আমার কোনো কিছু বলতো না, কিনেরি গেলি বাদে চা নি চা খাওয়ায় তো সিঙ্গারা পুরি, মানে মাস্টাররা এগুলোর উপরই বেশি, কিনারে নামলি বাদে খানা দানা এদের চলবে। কিনের গেলে পরে আমার নিয়ে বহুত কিছু নিয়ে আসতো, তিনি ওই দুইটা আঙ্গুর আঙ্গুর ফল নিয়ে আসতো, আপেল আপেল টাপেল কিনে আসতো। পরে আমি 3 বছর সাইম খানে চাকরি করি।
বিরতি নেবার সময় হলো প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নেব। আব্দুর রশিদের জীবন গল্প আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4 এ। আর আব্দুর রশিদকে দেখার জন্য কিংবা আব্দুর রশিদের সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান, আমি ডেফিনেটলি শিওর যে আজকে আব্দুর রশিদের সাথে আপনারা অনেকেই যোগাযোগ করতে চাবেন, কারণ আজকের এই জীবন গল্পের শেষের দিকে গিয়ে সেরকমই ঘটবে আসলে। যারা যোগাযোগ করতে চান আমার এই পেজটির মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার পেজটি হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। আর আরেকটি বিষয়, যারা আমার সঙ্গে সরাসরি মেইলের মাধ্যমে যোগাযোগ করতে চান তারা যোগাযোগ করবেন আমার ওয়েবসাইটের মাধ্যমে www.rj-kebria.com। আমি আবারও বলছি www.rj-kebria.com, দ্যাট ইজ rjkibriya.com। ওখানে গিয়ে একেবারে লাস্টের দিকে আপনার মেইল করার সেকশন আছে, ওখানে মেইল করলে আমি পেয়ে যাবো এবং আমি রিপ্লাই দিই। ওকে, ছোট্ট একটা বিরতি নিচ্ছি।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্প।
লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. Jibon Galpo, Jibon Natoker Cheo Natokiyo.
বিরতির পর আবারও স্বাগত প্রিয় শ্রোতা, শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। আমি কথা বাড়ি আব্দুর রশিদের কাছে আবারও ফিরছি। হ্যাঁ আব্দুর রশিদ, আমি যেখানটায় ছিলাম, তারপর
যাক কিছুদিন চাকরি করার পর 2007 সাল ওখানে পার হয়ে যায়। পরে 7 সাল পার হয়ে যাওয়ার পরে আমি 8 সালে একটা জাহাজে উঠি, তিতাস টু। হিন্দু মালিক, তিনি খুব ধর্মীয় ছিলেন, হিন্দু মালিক, রমজান আইলে পরে পুরো ইত্যাদি খরচ আপনার এই কোরবানি আলি বকরি টকরি সব কিনে দিত। বলা যেত না তো আমরা কোরবানি করবো, বলতো যে আমরা তো খাসি খাবো, তো তখন তিনি টাকা দিত 5,000-7,000 এরকম টাকা দিত। তিনি হিন্দু মালিক, তিনি বুঝেন সব কিছু। তাই তুমি তিনি প্রশ্ন করালো যে আপনি ও জাহাজ ডগ উঠলো, বললো জাহাজের কী নাম দিব, তাই বললো যে তিতাস টু দেও। ও আর উপরে কী লেখা হবে, আপনি কি হিন্দু কিছু লেখা হবে না মুসলমান? বলো না না, আমি তো জাহাজ থাকবো না, তোমরা থাকো, তোমরা মুসলমানেরই লেখো, আল্লাহ লেখে দিলাম। পরে রাসূলুল্লাহ সাল্লাম সব কিছু লেখা হলো, বলো তোমরা থাকো জাহাজ, তোমরা নামাজ কালাম পড়বো, আমার কেন হিন্দু হিসেবে পালন করবা তোমরা,
অনেক ভালো মানে
তিনি বহুত ভালো ছিল। তিনি ওই নাম লেখাইলো, নাম লেখানোর পরে ইয়ের ভিতরে চলে গেলাম নওয়াপাড়া দর্শন, নওয়াপাড়ার টিফে, নওয়াপাড়ার টিফে যাওয়ার পরে বাজার সদায় আমি করি সম্পূর্ণ, আমি লেখাপড়া জানি না এজও এখন পর্যন্ত আমি লেখাপড়া জানি না, কিন্তু বাজার সদায় যত যা আছে সব আমি করি। কিভাবে, যেমন টাকা নিলাম আমি 25,000, আমি খালি এটা হিসেবে করি 25,000 ভিতরে কত টাকা বাংলাম আর কত টাকা লোকজনে দিলাম, খালি এইটুকু বুঝাই দিই। তাছাড়া কি কিনলাম
মানুষ এগুলো তো হিসাব টিসাব বোধহয় পরবর্তীতে শিখেছেন নাকি শেখেন নাই?
হিসাব আমি সব পারি, হিসাবে সমস্যা নাই, কিন্তু আপনি ওই
লেখাপড়া শিখেন নাই?
লেখাপড়া শিখি নাই, আমি লিখতে পারি কত টাকা কত ই সব পারি।
এগুলো শিখেছেন কিভাবে?
এগুলো নিজের ব্রেনতে, আপনি যে কোনো ভাষা আপনি হিন্দি কন 24 ঘন্টা হিন্দিতে বাত করতে পারবো, তারপর আপনার এই উর্দু এগুলো আল্লাহর রহমতে যে কোনো শিখলে আমার মাথায় এটা কাজ করে, দ্রুত কাজ করে।
আচ্ছা ঠিক আছে, বাজার বলতে কি জাহাজের লোকজনের?
জাহাজের লোকজনের পুরে বাজার, পুরে দায়িত্ব জাহাজের লোকজনের। তখন আমি এগুলো করার পরে বাজার টাজার করি, পরে এক দোকান থেকে, মুদির দোকান থেকে সবসময় মাল নিই, তার একটা মেয়ে আছে 17-18 বছর বয়স হবে, ওই দোকানে আসতো মাঝে মাঝে, তার 17-18 বছর বয়স আমার সিনিয়র, তখন ওই মেয়েটাকে কিডন্যাপ হয়, আমি দোকানে যাই আসি, তাই আমার আবার ছোটকাল থেকে আউট নলেজ আছে, ওখানে যাই আসি তখন ওই খুব কান্দা করছে আর ওই 10 লক্ষ টাকা চাইতেছে
যারা
কিডন্যাপ করছে। তারপরে ডাবল স্পিকার দিয়ে আরো লোকজন আছে, বলছে থানায় গেলে তোর মেয়ের লাশ পাবি, দর্শন করবো, এরকম বহুত কিছু বলতেছে, যে 10 লাখ টাকা নিয়ে তুই অমুক জায়গায় আসবি, এসে টাকা দিবি, ও একটা ঠিকানা বললো। তাই একটা ট্রেনের শব্দ শুনতেছি আমি, ওই কথা বলতেছে
ওই মোবাইলে,
মোবাইলে। তাই আমি 20 মিনিট পরে ওই ট্রেনটা দোকানের, দোকান থেকে বেশি দূর না, ওই জায়গা থেকে ট্রেনটা যাইতেছে। তখন আমি বললাম যে ভাই
কাছাকাছি আছে,
তখন বললাম যে দোকানদারের, বললাম যে ভাইয়া মোবাইল কথা বলছেন কত কতটুকু টাইম হয়, বলছে 15 মিনিট। 15 মিনিট কথা বলছেন কয় মিনিট, বলছে 5 মিনিট। আমি বললাম তাহলে 20 মিনিটের ভিতরে এই লোক আছে, বললো কিভাবে? আমি বললাম ট্রেনের শব্দটা শুনছি আমি, ওই ট্রেনটা এখন এসে পৌঁছেছে। তখন বললো যে কি করতে হবে, আমি বললাম যে, তখন আমি মানে খুবই বললাম যে স্ট্রং, আমি বললাম যে 8-10 জন লোক যান খুব স্যাম্পল পোশাকে, কোনো প্যান্ট শার্ট কোনো কিছু হবে না, লুঙ্গি টুঙ্গি পরে যাবেন। কি হারাইছে? আমাদের বড়ি খাসি হারাইছে, একজন মুরগি হারাইছে, এই কথা বলে ওই এখান থেকে 20 মিনিট আগে ট্রেনটা কিরকম
লাইন ধরে চলে যাবে,
হ্যাঁ এরকম গতিতে আমরা গাড়িতে, একটা গাড়িতে উঠলাম, আমি ওর সাথে গেলাম বাজার টাজার দিয়ে, আর একজনে বললাম তুমি টাক টাক করো আমি একটু আসতেছি, তখন আমি সাথে যাই, যাই সেরে খোঁজা টাল থাকে মেয়েটা রেখে আমি চিনি, ওই বাজারে দোকান আসতো, ওখানে চিনলাম। কিভাবে? একদিন বললো কি যে না আবু একটা দোকানে আর একটা লোক ছিল কর্মচারী, তা তারে বলছে একটা কলম দাও, তাই কলম দিয়েছে, তুই ছিলেন হইলো বোরকা পরা, তাই বলছে এই মনি তুমি টাকা দিয়ে দাও না, তার আব্বু বলছে আব্বু আমার চিনেন নাই। তখন বলছে যে আজকালকার কি জামানা, টুনা করলে মেয়ে কোনটা মা কোনটা কিছুই বোঝা যায় না, দোকানদার বললো এই কথা তার মেয়ের, যে আজকালকার কি জামানা, যে টুনা করলে ওদের মেয়ে কোনটা মা কোনটা কিছু বোঝার কারণ নেই। পরে তিনি গেল, যাওয়ার পরে আমরা ওখানে গেলাম, যাওয়ার পরে খুঁজতে শুরু করলাম রেল সাইড দিয়ে, মানে গরিব ধরনের বস্তির মতো কিছু বাড়ি আছে, প্রায় 1500টা বাড়ি, বললাম এই এই জায়গা থেকে এক একজনে ওদের থেকে স্টার্ট করেন, যে আমাদের একটা বকরি কিনছিলাম, বকরিটা ছুটে গেছে, আপনি যদি এই জায়গায় আসেন নাকি, কিংবা ভ্যান থেকে নামিয়ে গেছে, বকরিটা পাইতেছি না, এই কথা করে স্টার্ট করেন। তাহলে বলবো যে এই এলাকার লোক যদি বলেন যে আমার বকরি আরে গেছে, তাহলে কবে এই এলাকা তো তোমার বাড়ি না, তোমার বকরি আরে লোকের সমস্যা হবে, বললেন যে আমি ভ্যান থেকে কিনতে কিনে নিয়ে এসেছিলাম,
ভ্যান থেকে বের হয়ে গেছে,
এটা আমি শিখে দিলাম। শিখে দিলে পাতে 8-10 বাড়ি পরে যায় সেই ওই মেয়েটাকে পাওয়া গেছে ঘরে, মানে কথা বলতেছে, মানে এটা হে চাইল ছিল, মেয়েটা হলো লাইন করতো, লাইন করতো টাকা নিয়ে ওরা দুজন ভাগবে, এটা ছিল প্ল্যান, কিন্তু বাইরে থেকে সৈন্য টন্য সব নিয়ে গেছে। মেয়ের ছেলেটা শিখিয়ে দিতেছে যে আমরা তো এই সৈন্য মনে দিয়ে কয়দিন খাবো, তা তোমার বাবা তো প্রচুর টাকা, বাড়ি আছে 3 তলা, তাই 8-10 লাখ টাকা, আমরা মেয়েটাকে বলছে 8-10 লাখ টাকা হইলে পাতে আমরা ঢাকা শহরে যাই, যে কোনো একটা ইটি করতে পারবো। তখন ওই মেয়েটা প্ল্যান শিখাই দেয় যে এরকম এরকম ভাবে ফোন করো আমার আব্বা টাকা আনবে। পরে যাই সে ধরার পরে, পরে ওই ছেলে তো মার ধুমা মার, আমি মারি নাই, এটা মার দিয়েছে ধুমা মার। মার দেওয়ার পরে মেয়ের ব্যাগে যখন হাত দিয়েছে মেয়ের ব্যাগে, মায়ের মেয়ের মায়ের টায়ের বা সব সৈন্য ওটা দিচ্ছে, তখন ওই ছেলেটাকে মারা অফ দিল। যে ঘটনা কি, সে সৈন্য মন্য কে এটার ভিতরে, মেয়েটার নাম ছিল সন্না।
আচ্ছা,
যে সন্না তুই সৈন্যতে কি করস? তখন বলছে যে না আব্বু আমি তো এর সাথে বাইকে আইছি, একে আমি বিয়ে করতে চাই। তা বলতে তুই এ কথা বললি পারতি, তুই তা এ কাম করলি কেন করলি? বললো তুমি ও গরিব, গরিব দেখে তুমি যদি বিয়ে না দাও, এই জন্য আমি এর সাথে বাইকে আসছি, টাকা পয়সা নিয়ে আমরা ঢাকা যাওয়া ফিলাম। পরে ওই একথা বলার পরে পরে ছেলের ওখানে রাখে মেয়েটাকে নিয়ে আমরা ভ্যানে চলে আসলাম, আমি জাহাজে গেলাম। জাহাজে যাওয়ার পরে ওই তারপরে দোকান গেলে পরে মানে মেয়ের ভাই বহুত কিছু আমার খাওয়াই, তো ওই তাল রস মস, তো ওগুলো জায়গায় তাল গাছ বেশি হয়, তালের রস মনে করেন যে আমার যদি আনলোড করতে করতে 15 দিন 20 দিন ও জায়গা যায়, এক জায়গায় থাকতে হয়।
আচ্ছা,
তখন এরকম খাওয়ানো স্টার্ট করলো। তখন আমি বলি নাই, এত জানেন না তিনি যে আমি কে করতে গেছি, আমার পরিচয় কি, বাড়ি কোনে ফরিদপুর, ওই রাজবাড়ি ফরিদপুর, বাস এত থেকে, তাছাড়া আর কিছু আমার সন্দেহ জানে না। তাই ওখান থেকে এই আজ আসতির কালে কালকে 4,000 টাকা তিনি পায়। 15 দিন ধরে জাহাজ প্লেস করছি, তাই বাজারে টাকা বসে নাই, 4,000 টাকার আমি মাল বাকি আনছি। বাকি আনার পরে কাল রাত্রে আমি এই প্রোগ্রাম থেকে কল আসছে, কল আসার পরে আমি মাস্টার সাহেব ছুটিতে, তখন আমি সুবানি বললাম আমি তো ঢাকা যাই, তবে একটু ইমার্জেন্সি, বললাম এখন তো টাকা পয়সা নেই তুমি যাও, কিন্তু কালকের দিনের ভিতরে আসতে হবে, কালকে আসতে হবে রাত্রে এসে পৌঁছে। তবে আমি দেখি আমি লোকজনে বলে গেছি তারা পাকশাক করবে, তাই আমি ওই সেহরের খানা পাকাই, আমি রাত 10টার ভিতরে সেহরের খানা পাকাই, 10:30 বাজে আসছি।
জি,
সেহরের খানা অলরেডি আমি মুরগি টুরগি সব পাকাই রেখেছি।
আপনি বাজার করেন, আপনি নিজেও রান্না করেন?
জি জি, বাজার টাজার রান্না টান্দা
সব। আচ্ছা,
পরে ওই যাই সারে বললাম যে আমার তো 700 টাকা দরকার, বেশি চাইলাম না কারণ বাকি বেশি, টাকা চাইলে তো এমনি আরও বেশি দিবে, 700 টাকা দরকার। বললো 700 টাকা দেখি আমি দরকার, পরে প্যান্ট শার্ট পরা দেখছে 700 টাকা তিনি দিয়ে দিয়েছেন। দিয়ে দেওয়ার পরে আমি বাজার টিকিট কেটে আমার সাহেব যে জাহাজের মালিক, দুইটা জাহাজের মালিক, রাইস মিল, পেট্রোল পাম্প বহুত কিছু আছে, তার তিনি কল দিলাম, সব কারো কাছে নাম্বার নাই জাহাজে, আমার কাছে আছে আর ওই মাস্টারদের কাছে। তাই কল দিলাম যে বললো যে তিনি আমার বড় ভাই বলে, আমার তিনি বয়সে বড়,
মানে দোকানদার
না না ওই জাহাজের মালিক সাহেব।
আচ্ছা,
সাহেব বললো যে কি বড় ভাই কি হয়েছে কল দিয়েছেন কেন? আপনি আপনি করে বলে বয়সে সিনিয়র বলে।
ও, জাহাজের মালিক বলে?
জি। কি বলো সমস্যা করে, আমার তো 1,000 খানিক টাকা দরকার। তা বলছে এখন তো রাত 10:30 বেজেছে, তাহলে কালকে পাঠালে চলবে? আমি বললাম হ্যাঁ চলবে। তিনি আমার তো এখন 1,500 টাকা পান, এটা জাহাজের কেউ জানে না, 2,000-5,000-10,000 লাগলো তিনি দেন, আমি আবার এটা তিনি ঘাটে গেলে আলাদা দিয়ে আসি লোকজনের সামনে, না আলাদা মালিকরে সাহেবের সাথে।
আচ্ছা,
পরে তিনি কল দিলাম, বললো তা ঠিক আছে কাল পাঠাই দেবেন, তিনি বললেন আমি ঢাকা আসবো। তাই ঢাকা রওনা দিয়ে আসলাম, আসার পরে কিছুক্ষণ আগে এটা ঢুকছি বাদে কল আসছে বাজারে টাকা নাই, ফলে দোকানদার ফোন থেকে ফোন করে বললাম 300 টাকা দেন আর বাজার সদায় যা লাগে দেন, 300 টাকা মাছ টাছ কিনতে হবে। পরে জাহাজের লোকজন যায় আনছে, পরে এই যে আপনার প্রোগ্রাম, আমি এখন আসলাম এই বিল্ডিং এর ভিতরে এসে কল দিলাম। পরে ওখান থেকে চলে এলাম, চলে আসার পরে ওই নওপাড়ার কাহিনী ছাইড়ে গেলাম, আবার জাহাজ জাহাজ ছাইড়ে আপনার গেলাম হইলো আপনার মোংলা পোর্টের ওই ওই সাইডে আর কি, আপনি আরবারিয়া বলে, আরবারিয়া থেকে গোম রোড দিলাম, গোম রোড দিয়ে আপনি গেলাম হলো বাঘাবাড়ি।
আচ্ছা,
বাঘাবাড়ি লড়তে গেলাম, যাওয়ার পরে খুবাও কোয়ালিটি, বয়সে আমার না হলো 20-30 বছর বড় হবে, খুবাও কোয়ালিটির এক লোক দেখি,
আপনার মতো
আমার মতো, তার তিনি দাঁড়িয়ে আছেন, আমি ছোট বয়সে হয়ে বড়, তিনি জায়গায় থাকেন আমার ফেলে, আমি জায়গায় থাকি তিনি ফেলে, মানে আমিও বুঝতে পারতেছি না যে এ কে, তিনিও বুঝতে পারতেছি না এ কে। পরে বহুতক্ষণ প্রায় আধা ঘন্টা তাকায় রয়েছে একদিনে, পরে আমি বললাম যে ভাই আপনার বাড়ি, বললাম আমার বাড়ি তৈরি জায়গা, আমি বললাম আপনি চেহারা আমার চেহারা এক চেহারা ঘটনা কি, আমার তো দাড়ি মোজ নাই, আপনি তো দাড়ি মোজ আছে বয়স বেশি। তখন খুব ইয়ে হইলো, ইয়ার পরে তখন বললো যে না, বলো তোমার নাম কি, আমি বললাম আমার নাম রশিদ, বললো আমার নামও রশিদ, তাহলে আমরা মিতা হই। মিতা হওয়ার পরে তখন তার তিনি বাড়ি নিয়ে গেলেন, আমার লুঙ্গি দিলেন, গেঞ্জি দিলেন, শার্ট দিলেন, আপ্যায়ন করলেন বহুত, তিনি বউ খুব ই করলো, তুমি আমার ভাইয়ের মতো, তোমার চেহারা আর আমার হাজবেন্ডের চেহারা এক চেহারা হওয়াও। পরে তিনি বহুত আপ্যায়ন করার পরে পরে জাহাজে চলে আসলাম। জাহাজে আসার পরে তাই আমাদের ওই জায়গায় আর একটা লস্কর ছিল খুব গরিব, এর বাড়ি হইল আপনি ইন্ডিয়ার সাইডে, জায়গাটার নাম ভুলে গেছি, কয়রা কয়রা। তিনি তাই বেতন, তিনি বেতন দিয়েছেন হলো 5,000 টাকা পাইছেন। তা পাওয়ার পরে তিনি দিনের ভিতরে টাকা গুনেন না হলো 20 বেজ, এত টাকা তিনি একসাথে দেখেন নাই কোনোদিন। তিনি জীবনে 5 লাইফের কামাই ওই 5,000 টাকা।
আচ্ছা,
দিনের ভিতরে 5 বার না হলো 20 বেজ গুনে টাকা। তা টাকা গোনার পরে ওই একটা স্কট আছে, স্কটটা হলো চোর।
আচ্ছা,
স্কটটা চোর কি করছে, ওখান থেকে রাত্রে শোয়ার পরে ওই ছেলেটার দিয়েছে নিচের সিটে স্কটে, আর ওর দিয়েছে উপরের সিটে, আর আমি 1 লাখ সিট, আমার সিটে আজও কোনো লোক আসে না, আমার সিটে আমি 1 লাখ। তাই রাত্রে সকালবেলায় উঠে আবার টাকা গুনে, টাকা গুনে দেয় 1,000 টাকা নেই। এমনি আইসে রশিদ ভাই, রশিদ ভাই কি হয়েছে ভাই, মানে আমার বর মিয়ে বলে সবাই, বয়সে যারা বড় 80-90 বছর তারা বর মিয়ে বলে, 80 বছরের লোক আছে আমাদের জাহাজে।
আচ্ছা,
বর মিয়ে বলে তারাও। তাই বললো যে না রশিদ ভাই আমার তো টাকা হারাই গেছে। এই কি বলিস, হ্যাঁ আমার 1,000 টাকা হারাই গেছে। তো মানি ব্যাগে 4,000 আছে, 1,000 টাকা নেই, তার মানে কি? ও আবার একটু পাগল টাইপের। পরে এখন বলতেছে যে স্কট টাকা নিছে, স্কটের ব্যাগ ট্যাগ সব ছেড়ে ফেলে দিস টাইম। আমি বললাম শোন, টাকা যদি নেই, টাকা কি উজা রাখুন, তোর কাটের ওর সিটের কাটে দিয়েছে চেক কর। আমি উজায় দাঁড়াই বলতেছি, তা কাট টান দিছে, প্রথম কাটে নিছি টাকা পাই গেছে। প্রথম কাটে নিছে টাকা পাইয়ে ওই জাহাজের দৌড়বাড়ি বলে ওই হাফিস দেয় এই সাইজের দৌড়বাড়ি উডাই না বাড়ি, এত ফাড়াই লাগলাম ফিরে সারতে পারিনি।
কারে
ওই ওই স্কটটার?
আচ্ছা,
যে আমি দিনের রেটের 20 বের করে টাকা গুনি, আমি জীবনে এই 5,000 টাকা আমার লাইফে সহি দেই নাই, আমার বাপ মা গরিব, মাছ দিয়েছে এটাই ওটা করে আমরা সংসার চলাই। তিনি হরিণ মারতেন, বহুত হরিণ মারতেন, হরিণ মাংস আমাদেরও খাওয়াইছে
সুন্দরবনের,
সুন্দরবনে হেরে।
আচ্ছা,
তা বললো আমি 5,000 টাকা আমার জীবনে একসাথে আমি কোনোদিন কামাই দেখি নাই, 5,000 টাকা হয়েছে, তুই এই টাকা নিয়ে গেছিস, মায়ের দিয়েছে পুরো আত ছাইড়ে গেল। পরে স্কট সাহেবের অফিসে কল দিল যে আপনার স্কট তো চোর, আপনি এটা কি মালের দায়িত্ব দিয়েছেন, এ তো বড় চোর, এতে এরকম এরকম টাকা দিয়েছে, আপনি জলদি চলে আসেন। তারা বললো যে থানায় দিয়ে দেন। তা বললো না থানায় না। পরে অফিস থেকে আর 2 রেস্কট দিল ওরে। আমি বললাম, আমরা বললাম ও আর 2 রেস্কট যতক্ষণ না আসবে ততক্ষণ ওরে নামতে দেবো না। পরে নামতে দিলাম না। পরে ও টাকা আনলো, টাকা না পরে অফিস তো ওই আগের অফিসে কল দিলাম আমরা যে এর যে খানার বরহন এই বিলটা কে দিবে, অফিসওয়ালা বললো যে না আমরা দেবো। পরে ছাইড়ে দিল, ছাইড়ে দেওয়ার পরে চলে গেল। চলে যাওয়ার পরে আমরা ওই জায়গায় জাহাজ আনলোড শেষ করলাম, আনলোড শেষ করে চলে গেলাম আবার ওই বাঘাবাড়ি, বাঘাবাড়ি থেকে চাল লোড দিলাম।
আচ্ছা, একটা জাহাজে কত মন চাল যায়, কত মেট্রিক টন বা কত টন?
তখন আমরা 1,000-1,550 এরকম।
আচ্ছা, টন
টন,
ওরে বাবা, বিশাল জাহাজ।
হ্যাঁ, 1,000-1,200 টন লোড হয়, মানে চালটা একটু কম হয়, চাল গুম, মানে এটা তো আপনার বস্তা থাকে, আপনি লোটে উপর উঠে যায় বেশি।
আচ্ছা,
লোড হয় না।
কত সালের গল্প বলছেন আপনি এটা?
এটা 2009-এর
গল্প। আচ্ছা, এখন কত সাল চলছে আপনি জানেন তো?
2018।
ওকে, হ্যাঁ।
পরে যাওয়ার পরে চাল লোড করলাম, চাল লোড করার পরে স্কট 2টা স্কট দিয়েছে তারা ওই হেজের উপর টাস খেলাইছে। তা টাস খেলানোর পরে আমি বললাম যে যে আপনারা ডিউটি দেন, ভালো ডিউটি ভালো করে দিন, এখন তো চোর টোর বেশি। বললো আমাকে শুনতে যে চুরি করে হেকিরা। এই কথা বলার পরে ঘুমের ওষুধ নিয়েছে আমাদের সুগানি কিনে।
কে?
আমাদের সুগানি জাহাজে।
সুগানিটা কি জিনিস?
সুগানি হইলো, হে হইলো মনে করেন যে মাস্টারের পরে, মনে করেন যে ওই মাস্টার মানে যে হুলটা নেই বাংলা কথা, মনে করেন মাস্টারের সহযোগী আছে।
আচ্ছা আচ্ছা, ওকে।
তো সুগানি সাহেব বললো যে কি করা যায়, ওরা তো চ্যালেঞ্জ করছে, কি চ্যালেঞ্জ করছে, মাল দেখা যাবে না। তখন তা ঠিক আছে, তা ঘুমের ওষুধ খাওয়াই দিলাম। ঘুমের ওষুধ খাওয়া যাওয়ার পরে কিছুক্ষণ পরে লাল মাল পরে সোজা কথা ঘুষে ঘুমাই গেছে। ঘুমাই যাওয়ার পরে 45 বস্তা চাল বেঁচে দিলাম দুজনে।
আচ্ছা,
তো তখন আমার আমার এখনো খুব আল্লাহর রহমতে 50-60 কেজির বস্তা আমার বডি টাচ না করে আমি মাথায় উঠে ধরে এখনো।
আচ্ছা,
কোনো বডি টাচ হবে না এরকম ভাবে 50 কেজি
মোটা কানে তুলে একদম মাথায়
মাথায় কোনো বডি টাচ হবে না। তো তখন 50 কেজি বস্তা আমি ফেঁকে ফেঁকে সাইডে বোট লাগাইছে ছোট বোট, ওখান থেকে স্যাঙাবাড়ি সাইডে যায় পরে।
কতগুলো বস্তা বিক্রি করেন?
50 বস্তা।
50 কেজির বস্তা 50টা?
50টা।
এটা কি আপনারা মানে ইচ্ছা করেই করতেছিলেন?
ইচ্ছা করে, ওই চ্যালেঞ্জ করতে ওরা।
আচ্ছা,
তাই খুব ভালো চাইছিল। বেচার পরে আমরা ওখান থেকে অর্ধেক দাম দেয়, আমাদের টাকা দিল হলো 30,000 টাকা।
ওকে,
ভালো চাইলে একদম 30,000 টাকা দেওয়ার পরে আমরা ওই সিল মিল সব আবার আগুন দেখে দিয়ে লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে ওরা সকালবেলায় সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে যাওয়ার পরে ও যে মেয়েটা ছিলাম সে বলছে যে এদের কোনো পানি টানি শোয়ান যাবে না, রোদ উঠলে রোদে রাখবেন, এক ঘন্টা পরে সুস্থ হয়ে যাবো। এদের মেডিসিন হলো রোজ, বললো করা রোজের ভিতরে রাখলে এক ঘন্টার ভিতরে সুস্থ হয়ে যাবো। তাই রোজে হেজের উপর ফেলাই রাখছে রোদের ভিতরে, সকালে বেলা করছে, তার ঘন্টা দেড়েক পরে দুজন চেতন হয়ে গেছে। কি আমরা ঘুমাই গেছিলাম? বললাম কি জানি, আমরা তো বলতে পারি না, আমরা তো ওর ভিতরে ঘুমাইছিলাম। পরে মাল ওখানে দিয়ে আশেপাশে মাল নিয়ে গেছে, মাল বোঝাই দিয়ে শর্ট পরে আপনার 50 বস্তার মতো শর্ট পরে বেচছি। আমাদের বলছে মাল কম পরে, আমরা বলছিলাম উস্কার সাহেব আছে তাকে টুনতে মাল বুঝে নেন, মাল তো হেরাও ডিউটি ছিল, আমরাও ডিউটি ছিলাম, মাল শর্ট পড়লে আমরা কি করবো? হয়তো টালিতে ভুল হয়েছে, দেখা গেছে 25টা করে টালি বাঁধে। বললাম দুই মোটা ভুল হইলি তো 50টা।
আমরা এখানে একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, ঠিক রাত 12টার পরে আবারও ফিরে আসবো। আজকের এই আব্দুর রশিদের জীবন গল্প অন্যরকম এক জীবন গল্প। আর এই ফাঁকে সবাইকে বলছি, ইউটিউবে আব্দুর রশিদের জীবন গল্প এখনই আপলোড করা হচ্ছে, ওখানে গিয়ে ইন ডিটেল আপনারা জানতে পারবেন আব্দুর রশিদ সম্পর্কে। যদি তার সাথে কন্ট্যাক্ট করতে হয় ইউটিউবের মাধ্যমে আপনারা পারবেন কমেন্ট সেকশনে কমেন্টস করে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি সবাইকে বলছি ওখানে জয়েন করবার জন্যে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এই চ্যানেলটি আরও বড় হোক আমরা চাই, সুতরাং সবার প্রতি দাবি আমার যে চ্যানেলটি সাবস্ক্রাইব আপনি করবেন। কারণ কেন বলছি, কারণ এই চ্যানেলটি আপনাদেরই চ্যানেল হয়ে উঠবে। এই চ্যানেলটি এখনও মনিটাইজ হয়নি, এই চ্যানেলের যাবতীয় অর্থ এটা আপনাদেরই কাজে ব্যবহার করা হবে, এবং আমি প্রথম দিকে এরকম একটা কমিটমেন্ট আপনাদের জন্য করেছিলাম। সুতরাং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে অবশ্যই আপনার যে নোটিফিকেশন বাটনটি আছে বা বেল বাটনটি আছে সেটা অন রাখবেন, তাহলে আমরা যখন নতুন এপিসোড এখানে আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি আপনার মোবাইলে জানতে পারবেন, আপনি ইচ্ছা মতো এখান থেকে ডাউনলোড করে সময় মতো শুনতে পারবেন। আবারও বলছি আমার ইউটিউবের বা আমাদের চ্যানেলের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এক্ষুনি আমরা আব্দুর রশিদের এপিসোডটি ওখানে আপলোড করছি।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo, Jibon Natoker Cheo Natokiyo.
সময় রাত 12টা। প্রিয় শ্রোতা, শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4-এ। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আব্দুর রশিদের জীবন গল্প আমি কথা না বাড়িয়ে আবারও ফিরতে চাই। ইতিমধ্যে অনেকেই কমেন্টস করেছেন আব্দুর রশিদের সঙ্গে যোগাযোগ করতে চান। আমি ধৈর্য ধরে সবাইকে বলবো যে আপনারা আজকের এই এপিসোডটি শেষ পর্যন্ত শুনুন, বিশেষ করে মেহেরা এপিসোডটা বিশেষ শুনবেন। এবং কেন বলছি সেটা শেষ পর্যন্ত গিয়ে আপনারা বুঝতে পারবেন। আমাদের আজকের অতিথি আব্দুর রশিদ, তার কাছে আমি কথা না বাড়ি আবারও ফিরছি। রশিদ,
পরে খুব আমি তো বেশি কথা বলতে পারি না, উপরে মাস্টার লেভেল আছে, লোক আছে, আমি বললে বলে এই ছেলে তুমি তো ছোট, তুমি কি জানো, এরা কথা বলতে সেরা কথা বলো। তা আমি চলে আসলাম, চলে আসার পর তারা তারা কথা বললো, বললো ওদের হয় দুই মোটা ভুল হয়েছে, আপনি স্কোয়াডও ছিল আমরাও ছিলাম, পরে ওটা ওখানে মীমাংসা হয়ে যায়। মীমাংসা হওয়ার পরে আমার তখন 1.5 লাখ টাকা জমি মাস্টারের টুন,
মানে মাস্টারের কাছে টাকাগুলো রাখতেন?
হ্যাঁ, মাস্টারের টুন টাকা রাখতেন, আমার তো টাকা রাখার জায়গা নেই। তা আপনি আর কিছুদিন গেল, যাওয়ার পরে তারপর 2010 সাল পর্যন্ত ওই জাহাজে চাকরি করলাম। তো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আশুগঞ্জ, লিপসা, সাতক, গোয়েন্দা, সাউলাটিঘাট,
কারণ
জাহাজের পাক করা লাগতো, ঈদের খানা মাংস পোলাও টোলাও আমি মানে কি বলবো মানে বহুত আইটেম পাকাইতে পারি বহুত, এটা নিজেও ইয়ে করা যাবো না, আমি নিজে নিজে আইটেম তৈরি করি।
এগুলো নিজে নিজে শিখেছেন?
নিজে নিজে শিখছি। আমি মনে করেন যে একদিন মাস্টার বললো যে তুমি ভর্তা কি কি বানাইতে পারো, আমি 23 পদের ভর্তা বানাইছি, মাছ থেকে ভর্তা শুরু করে মাছ দিয়ে কুই শাক দিয়ে ভর্তা, পরে সাহেব সেদিন সাহেব আসল, সাহেব আমাকে 3,000 টাকা দিছে
খুশি
ভর্তা খাই খুশি খুশি। তিনি তিনি রুয়াইফের ঠুনো যায় বলছে, তিনি রুয়াইফ বহুত ধনী ব্যক্তি, তিনি এই 20-30টা জাহাজ ছিল তখন।
তারপরে
আপনার এই তখন ওই ছেলে দেখে আর কি সাহেবের সাথে বিয়ে দিয়েছে, যেটা আমার ধারণা। পরে ওই সাহেবের ম্যাডাম এটন বলছে এরকম এরকম আমাকে জাস্ট একটা ছেলে আছে খুব ভালো খাপ পাকাইতে পারে, তাই ওই ম্যাডাম বিশ্বাস করে তাই বললো দেন, তাই ওই আমাকে মাস্টারে কল দিচ্ছে, তখন আমার মোবাইল নাই, মাস্টারে কল দিচ্ছে আমরা তো একদিন আসবো, আমরা ঢাকা আসছি, আমরা জাহাজ আছে কোন জায়গায়, বললো দেন জাহাজ তো আসবো না, বলছে তোমাদের ম্যাডাম যাইতে চাইতেছে মালকিন যাইতে চাইতেছে তাই কি আমরা আসবো একদিন, তাই বললো ঠিক আছে আসেন, আমার বলতেছে দেন তোমার সাহেব বলতেছে তোমার বড় ভাই আসবো, মানে আমার ওই ভাই বলতো, তা বলছে তোমার ভাই আসবো তাই কি ফাঁকা,
ও জানতো আপনার বিষয়গুলো যে একবারে ছোটবেলা থেকে গল্পগুলো
জানতো? হ্যাঁ ওই মাস্টারে জানতো।
ও ওকে।
তা বলছে তোমার তো ভাই আসবো কি করবো, মানে ওই সাহেব রে ভাইয়া কইতাম
না, সাহেব কি জানতো যে আপনার?
না না সাহেব এখনো জানে না।
আচ্ছা।
তা বলছে ভাই আসবো কি ফাঁকা, তা বললাম যে টাকা দেন, আমার 5,000 টাকা দিল ওয়াদা করতে, তাই আমি ওই দিন বললাম যে আপনার চিংড়ি মাছ গলদা চিংড়ি, তারপরে গলদা চিংড়ি কিনলাম দুইটে এক একটা 300 গ্রাম করে, দুজন আসবে তারা, দুইটা গলদা চিংড়ি কিনলাম আর লোকজন সবাই ছিল, একদিন বাগদা কিনলাম, বাগদা 1,200 টাকা কেজি, হাফ কেজি বাগদা কিনলাম 600 টাকা দেয়, আর ওই দুইটা হলো স্পেশাল সাহেব আর সাহেবের ম্যাডামের নাকি। পরে মাছ কিনলাম একটা, ওই আপনার মাছটা হইলো পুঁটি কাপ, ওই বাহির জাপানি পুঁটি বলে, ওটার ভিতরে আবার ডিম হয়েছে প্রায় 1.5 কেজি মাছ, মনে হয় হাফ কেজি ডিম হয়েছে এত ডিম।
আচ্ছা।
ডিম দেয় ওই বোনাই এক পথ করলাম, ওই মাছ দেয় ভর্তা করলাম, এরকম এটাই আপনি ওই সাহেব যেদিন আসছিল ওই দিনকে 30 পদের বানাইছিলাম, ছোট ছোট বাটির ভিতরে সাজাইয়ে
ভর্তা
ভর্তা, পরে লাস্টে ওই পদে পদে তো রাখা যায় না, ডাউল ভর্তা, বাগুন ভর্তা, বাগুন বাজি, বাগুন আবার সেদ্ধ করে ভর্তা, মানে বিভিন্ন আইটেমের বাগুন যা 4 পদের হয়ে গেছে। পরে আপনি ওই বড় ডিশ বলের ভিতরে সাজাই সাজাই রাখছি, ছোট বাটি এত পাবো, ছোট বাটি হলো 10-12টা।
আচ্ছা।
পরে সেদিনকে ম্যাডাম খাই খুব খুশি হয়েছে, ম্যাডাম বলছেন তুমি কার্টুন চাইছো তোমার আমুক ঠুনতে, আমি বলছি আমি তো কার্টুন তো শিখি নাই, আমার ব্রেনটে যা করে তাই আমি করি বাস, তাই বলছে এরকম ভাবে, আমি বললাম হ্যাঁ আমি তো এরকম ভাবি। পরে খুব সে আশ্চর্য হয়েছে, আমি আবার ওই পরে এসবি করার পরে পরে ম্যাডাম যাইতে কাল 2,000 টাকা দিল, সাহেব 1,000 টাকা দিল, তাই এরকম করে 2010 পর্যন্ত শেষ হলো। এক দালাল আছে আমাদের এলাকার, এর সাথে যোগাযোগ করে আমি যোগাযোগ করে বললো টাকা দিয়ে লাগবো, তোর মালিকানা বিষয় বললো 2,500 দিত, তাই বললাম 2,500 দিলে তো আমার হয়ে যাবো, আর 15,000 বাঁচবো আমার ঘোরাফেরা, এটা ইয়ার ভিতরে আবার মাস্টার বললো তুই কি বাহির যাবে, আমি বললাম হ্যাঁ বাহির যাবো, তো মাস্টার তো জানে আমার ঘটনা সব, যে আমি বাড়ি কেন যাই না সব তো মাস্টারে খুলে বলছি। পরে 2011 থেকে বিয়ে বেছে নিলাম, বেছে নেওয়ার পরে
পাসপোর্ট করলাম কিভাবে
আসতেছি আস্তে আস্তে, পরে বেছে নিলাম, বেছে নিয়ে তো তিনি তো সবকিছু জানেন আমার, তা তিনি যে নাম ওই নামে আমার পাসপোর্ট তৈরি করে দিল, তুমি বাইরে কাজ করতে পারবা, তাই ওই দালালের মাধ্যমে ওনার বাপ বানাই পাসপোর্ট করছি। পরে জন্ম নিমন্ত্রণ কার্ড উঠাইছে মনে হয় যে এখন সেই বয়সে মনে হয় যে আমার 40 ছাড়া যাব জন্মের নিমন্ত্রণ কার্ড। তো ইয়ে যাওয়ার পরে সৌদি আরবে গেলাম, সৌদি আরব যাওয়ার পরে
প্লেনে চললেন,
প্লেনে চললাম, প্লেনে চেয়েছে সৌদি আরব নামলাম আমি রিয়াদ।
সৌদি আরবে কত সালে গেলেন?
2011 সালে।
ওকে,
2011 সালে গেলাম রিয়াদ। রিয়াদ যাওয়ার পরে আমার বিষয় বললো লোক মালিকানা এখান থেকে।
2011 সাল পর্যন্ত বিয়ে শাদী করার চিন্তা ভাবনা কোনো মেয়েকে পছন্দ কি?
না না না, আমার লাইফে কোনো প্রেম বলতে কোনো হিস্টোরি নেই।
দিস ইজ কল জীবন গল্প প্রিয় শ্রোতা। কোথার গল্প কোথায় যাচ্ছে দেখুন। সৌদি আরবে কেন গেলেন? একটা মানুষ জীবন বাংলাদেশে থাকলে তো, তারপর ইচ্ছে কেন হলো?
ইচ্ছা হলো যে আমি এখানে ই করতেছি, ওখান থেকে টাকা পয়সা কামাইলে আমি বিয়ে শাদী করতে পারবো, টাকা হলে সবাই মেয়ে দেবে, আমি একটা বাড়ি করলে পাদে সবাই বাড়ি আছে একটা মেয়ে দেবে।
মানে পরিচয় না, জন্ম পরিচয় যদি নাও থাকে,
নাও থাকে একটা বাড়ি ঘর থাকলে, বাড়ি একটা করতে পারলে যে সবাই ওই অমুকের একটা বাড়ি আছে, যে কোনো একটা মেয়ে আমি বিয়ে করে শাদী করতে পারবো।
জি,
আর এখন তো মনে করেন যে ঘুরে ঘুরা ফিরে যাবো না, এখন আমি যতই ভালো হই যতই ইমানদার বান্ধা হই
কেউ দিবে
বিশ্বাস করবে না,
বিয়ে দিবে না।
কোথ থেকে আসে কি করছে তার কোনো নির্দিষ্ট নাই।
রাইট,
এটা তো কথা সত্যি।
এটা মনে করে আপনি সৌদি আরবে গেলেন?
সৌদি আরবে গেলাম 2011 সালে।
তারপর
2011 সালে যাওয়ার পরে ওখানে প্রচুর গরম, গরমে ভিতরে গেছে খুব খারাপ লাগতেছে গরমে। পরে তো যাই সেরে বিষে বিষে মালিকানা, আমার এখান থেকে বলছে ফিরে বিষে ওখানে যায় মালিকানা। 3 মাস আপনার ওই সৌদির ল্যাবলুন বলে আপনার ঘাস, তা ওই 3 মাস আমি ওই ঘাস ঘাসের কাজ করলাম, মানে বকরির ঘাসটা দেওয়া লাগে,
ঘাস কেটে বকরিকে
খাওয়া।
আচ্ছা, মানে ওই মালিকের আন্ডারে ছিলাম,
মালিকের আন্ডারে ছিলাম। যে বললাম আমার ফ্রি বিষে দিল মালিকানা, তাই যখন আরবি বলতো কেবল হাল, আমি বুঝতাম না যে কেবল হাল কি, মানে কেমন আছো। পরে বহুত কিছু বলতো বুঝতাম না, পরে না বোঝার পরে আস্তে আস্তে ওই একটা বাঙালি পেলাম সাইডে, তো তিনি ওখানে আমি প্রতিদিন রাত্রে যাইতাম, সন্ধ্যার পরে কাজ শেষ রাত্রে ওখানে যাইতাম। তিনি ছিলেন খাজুর গাছের মাদরা, মেশিন চলাইতো।
খাজুর গাছে কি করতো?
খাজুর গাছে পানি দিত,
আচ্ছা,
ওই মেশিন চলাইতো আর কি।
আচ্ছা আচ্ছা।
তারপর তিনি ওখানে যাওয়ার পরে ওই বর মেয়ে বলতাম আর কি, হের বাড়ি ছিল সিডিয়ানি বাড়ি, বর মেয়ে বলতো। তা ওখান থেকে তিনি কিছু ভাষা শিখাইলো, আর ওই সৌদি বলতো যে আমি ওখানে যাই রিপ্লাই করতাম যে সৌদি এটা বললো এটার অর্থ কি, তা সব তিনি বলে দিতেন। তো 1 বছর করার পর আমি ওখান থেকে বাইরে গেলাম,
চুরি করলে চুরি করে চলে গেলাম,
মানে বাইরে গেলাম। হ্যাঁ
আচ্ছা, ওকে, বাইরে গেলাম। 1 বছর টাকা পয়সা দেয় নাই?
টাকা দিছে, টাকা তো আমার কাছে, আমি কোথায় রাখবো কাছে টাকা।
আচ্ছা, তো 1 বছরে কি পরিমাণ টাকা হলো?
টাকা প্রায় বাংলাদেশে 2 লাখ টাকা মতো।
2 লাখ টাকা মতো, ওকে।
তা টাকা আমার কাছে,
খাবার দাবার ঠিক মতো দিত?
খাবার দিত, কিন্তু নিজে পাকায় খেতাম আমি।
ও,
আর টাকা আমার কাছে পকেটে, পালাই গেলাম দাম্মাম।
দাম্মামে?
কাগজপত্র ছাড়া।
আচ্ছা,
দাম্মামে যাওয়ার পর ওখানে মোটামুটি ইসের কাজ ছিল, আমি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ শিখলাম। কাশিয়ে আগামা ছাড়া কিছুদিন কাজ করার পরে ওখানে আবার বাঙালিরা পার্টনারে কাজ নেয়।
আচ্ছা,
যে এই বিল্ডিংটা পুরো লিয়াসা করবো, আপনি টাইলিস মানে সিমেন্ট টাইলিস করে লিয়াসা করবো, কত কন্ট্রাক্ট, যেমন 2 লাখ 1.5 লাখ ওই দেশের, বাংলাদেশের 40-50 লাখ এরকম কন্ট্রাক্ট নেই। তাই ওটা করলাম তার সাথে 2013 সাল পর্যন্ত।
আচ্ছা,
2013 সাল,
11 থেকে 13,
11 থেকে 12 থেকে 13,
1 বছর।
1 বছর পরে করার পরে আমি কাজ নিয়ে শুরু করলাম, কাগজপত্র নেই আমার, 100 দিন ধরলাম আরবিতে, তখন পুরো বোর্ড হয়ে গেলাম আরবিতে, 24 ঘন্টা বলে এরকম অবস্থা হয়েছে, আমার সমস্যা নেই। তা আরবিতে যাই সে প্রথম কাজ নিলাম, প্রথম ই করলাম, ই করার পরে পরে আমাকে যে গেলাম তো লেখা পড়া যায় না, আরবিতে সব হিসেব বুঝি, যত মিলিয়ে আরবিতে হিসেব করে দেবেন সমস্যা নেই। তাই আমার বললো, তাই বলার পরে এর ভিতরে একটা ইয়ে মিস করে গেছে, আমার যে মালিক ছিল
জি
তিনি খুব ধর্মিক ছিল, নামাজি, আগের মালিক,
মানে ছাগলের যে কাজ,
তিনি কি করতো বিকেল বেলা টাইম হলে আমার আজান দিয়ে আইতো, আজান দিয়ে নামাজ পড়তো, ও পড়তো আমি পড়তাম।
আচ্ছা,
আজান দিয়ে নামাজ পড়ানোর পরে ও আবার করলো, আমি তো আমি বললাম যে আমি তো লেখা পড়া জানি না, তা ও কি করতো একটা খাতা এনে দেয় লেখা দেয় আলিফ বা এগুলি পড়াইতো আর কি।
আচ্ছা আচ্ছা,
খুবই ছিল, পড়ানোর পরে পরে আবার আজান দিয়ে আইতো, আব্দুর রশিদ তাল তাল ইয়াল্লা সালা রাখি আজান, না আজান দিতাম, আজান দেওয়ার পরে আকা বদ নামাজ পড়তাম। তো নামাজ পড়ার পরে ওই ইয়ের ভিতরে আবার এর একটা এসি খারাপ হয়ে গেল।
ওকে,
এসি খারাপ হওয়ার পরে ওই এসিটা দুইটা পাকিস্তানি দুইটা লোক লাগে আনতে নামাইছে আর কি। ওই এসিটা আমি একলা নামাইছি, মানে এসিটা কিরকম আমার বরাবর, তা আমি হালকা বাইক করে টান দিয়ে মাথায় নিয়ে তারপর নামাইছি ওদের দোকানে। তো ও আমার শুধু অবাক হয়ে টাকা দিয়েছে যে দুইটা লোক লাগে এসি নামাইতে।
ও তো জানে না যে 50 কেজির বস্তা আপনার বডি টাচ না করে আপনি তুলে ফেলেন।
মানে ও খুব টাকা দিয়েছে, টাকায় থাকার পরে ও বলতেছে ইনটা কি ফাদা, ইনটা গাউই, ওই তুই শক্তিশালী ইনটা গাউই। আইও, পরে খুব খুশি হয়েছে মালিক, খুশি হয়ে আমার টাকা দিল 500 টাকা হাজিয়ে বাংলাদেশ। তখন রেট কম আরে, এখন এখন তো আরো বেশি, 10,000 টাকা দিল। দেওয়ার পরে আমি ওই পলাইলাম, পলানোর তো যেদিন পলাবো ওই দিন এই
কাহিনী।
পরে যাওয়ার পরে 1 বছর পরে কাজ কন্ট্রাক্ট নেওয়া শুরু করলাম। কন্ট্রাক্ট নেওয়ার পরে খুব আমার উড়ে দূরে কামার পয়সা আসতে লাগলো, প্রায় ওই দেশে 1.5-2 লাখের মতো টাকা চলে এলো।
ওরে বহুত টাকা।
টাকা আসার পরে আমার কাগজপত্র ছাড়া, তা এক সৌদি দিলাম যে আমার কাগজপত্র করে দিবি, কত টাকা নিবি? বললো দেন তাহলে টাকা দিতে হবে তোর 50,000 রিয়াল যদি বৈধ হতে পারস। প্রথম 20,000 পাইছে, পরে আস্তে আস্তে খালি বাড়াইছে, তখন টাকা জমা দিয়েছি 20,000, আস্তে আস্তে বাড়াই পেরে
50,000
টাকা নেওয়ার পরে আমি কাজ ধরলাম তাইফে। তাইফে তখন আমার আকামা হয়ে গেছে জিদ্দার মালিক, তো তাইফে কাজ নিলাম, ওখান থেকে তাইফ চলে গেলাম। তাইফে যাই এয়ারপোর্টের ভিতরে কাজ, আপনার এই যুদ্ধের ট্রেডিং চলে ওটা দিচ্ছে এয়ারপোর্টের ভিতরে কাজ, 4টা বাঙালিকে ট্রেডিং দিতে আর পাকিস্তানি আছে কয়েকটা ওই সৌদি আইনকে ট্রেডিং দেয়। মনে হয় 10 মিনিট পর খালি ফাইটিং বিমান উঠে কান কোন তালা লাগে যায় সোজা কথা।
আচ্ছা,
পরে ওটার ভিতরে কাজ নিলাম, কাজ নেওয়ার পরে ওই কন্ট্যাক্ট নিছি যে ওটার ভিতরে যে আশকারি বলে, আশকারির যে ওই বাংলাদেশের যে বড় অফিসার আছে ওটার ভিতরে ওই বড় অফিসারের আন্ডারে লোক কাজ।
আচ্ছা,
এর আবার বাহিরে মহাসাসা আছে।
জি,
ওই মহাসাসার আন্ডারে কাজ ধরতে হয়। তা ও কি করছে, ওর মহাসাসা কাজ ধরছে আর ও 5% খায় আমাদের দিয়েছে কাজটা ওই সৌদি, আর সৌদি 3টা বিয়ে করছে। পরে না কাজ করার পরে কিছুদিন পরে না টাকা দেয় না, অর্ধেক কাজ হয়ে গেছে টাকা দেয় না, টাকা দেয় সীমিত আমার টাকা, আমার লোক খাটে 50টা। তো 50টা লোকের মনে করেন যে ডেলি বেতন আছে আপনি 200 টাকা ওই দেশের, বাংলা 4,000 টাকা, মানে টাকা ক্যাপচার করা পারতেছি না। পরে কাজ বন্ধ করে দিলাম, কাজ বন্ধ করে দেওয়ার পর তিনি টাকা দিলেন, টাকা দিলেন প্রায় 2.5 লাখের মতো। তা কাজ স্টার্ট করলাম, স্টার্ট করার পরে মাল ছাপানো সব ওই সৌদি দেয়। তখন 2013 লাগিয়ে গেছে পুরে 14 পড়বে তখন। তা 14 পড়ার পরে টাকা পয়সা তিনি মাই দিলেন কি 6 মাস, প্রায় হিসেব করে 1,85,000 টাকার মতো পাইবে গেলাম, 1.5 লাখ টাকা দেয় আর বা 3.5 লাখ টাকা দেয় না। তখন আমি খুব কান্দা করতেছি, যারা লোকজনের বিল ফিরাই 2 লাখ টাকা
এই শোধ করবো কিভাবে,
হ্যাঁ আর 50,000 টাকা ঠেক, তারপর তো আমার ব্যবসা যেটা হয়েছে সেটা তো আটকাই রাখছে, আর নিজের পুঁজি ছিল ওরাও লাগাই দিছে। যারা
সৌদির লোক ছিল উনি নাকি বাঙালি ছিল?
উনি সৌদি।
আচ্ছা,
সৌদির ন্যাশনালিটি সৌদি, উনি উনি আশকারি, ওরা ভিতরে অফিসার, ওই এয়ারপোর্টের ভিতরে অফিসার উনি,
এরা ওই ধরনের কাজ করে।
হ্যাঁ, পরে উনি কি বললেন, আমি খুব কান্দা করতেছি, ওরা পরে একটা ওই জায়গার লোক ছিল ইমুনি, ও হলো চাগাও মানা যেত সৌদির অফিসের ভিতরে, মক্তব বলে মক্তব ভিতরে চাগাও মানা যেত, বহুত কান্দা করতেছি। পরে আমি বলি ও আর ওর সৌদির বন্ধু প্রায় 8-10 জন, আমি বললাম হাদা আউল জামা না না মালুম, হাদা তাইফ মাররা খারবান, হাদা আউয়াল নবী আউয়াল রাকিব হেজর, বললাম যে নবী সাথে তোরা পাথর মাসা, তোরা হেই জাতের লোক তোরা, আমার খুব কান্দা করতেছি ইপকি, হাদা ময় আবার রা ওরা ইপকি, বহুত কান্দা করতেছি। পরে ওরা ওই সোহে জল ফেলান দেখলি ওরা সহ্য করা পারে না, ওরা বলে যে মানুষ কষ্ট পায় সোহে জল ফেলায় এই জন্য ওরা সহ্য করতে পারে না। পরে ও তাড়াতাড়ি করে আমার 1 লাখ টাকা বাই করে দিল
ওই
সৌদি, কান্দিস না 2.5 লাখ টাকা পরে পাবি, মানে সরকারি বিল, এটা বিল ওয়া দেরি লাগে। এটা সত্য কথা বলছে তিনি, যে বিল হওয়া দেরি লাগে, বহুত দিন পরে পাবে এই বিলটা।
দর্শক ছোট্ট একটা বিরতি নেব, মাত্র কয়েক মিনিটের বিরতি। ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে জেগে আমাদের এই অনুষ্ঠানটি শুনবেন এবং এই অনুষ্ঠানটি শুনে রাত জেগে সাহরি খেয়ে ঘুমোতে যাবেন তাদেরকে, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমাদের টিম মেম্বারদের জন্য দোয়া করবেন। আর যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই ফোন করবেন এই নাম্বারে 09611904904। আমি আবারও বলছি 09611904904। এবং একই সাথে বলবো যে যারা ইউটিউবে এখন পর্যন্ত আসেননি, সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি, তারা আসলে অনেক কিছু মিস করছেন। মিস করছেন এই কারণেই বলছি যে ইউটিউব চ্যানেলটিতে গেলে আপনারা বুঝতে পারবেন যে কতটা অর্গানাইজভাবে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠানগুলো ওখানে। www.youtube.com/gfm904। আমি আবারও বলি www.youtube.com/gfm904। প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের যে বেল বাটনটি আছে সেটা অন করবেন। ওকে, ফিরছি একটু পরেই, ফিরছি।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্প।
লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kipriya, only on Dhaka FM 90.4. Jibon Galpo, Jibon Natoker Cheo Natokiyo.
স্বাগত আরো একবার, শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। কথা না বাড়ি, আমি আব্দুর রশিদের কাছে আবারও ফিরছি। রশিদ, আমি যেখানটায় ছিলাম
তখন আমাকে 1,00,000 টাকা দেওয়ার পরে আমি ওখান থেকে চলে আসলাম।
আচ্ছা,
ওখান থেকে চলে আসলাম, এদের ঋণ ফিন দিয়ে আমার 50,000 টাকা বাঁচলো।
আচ্ছা, 50,000 মানে সৌদি রিয়াল?
সৌদি রিয়াল। আমি আসলাম ফের উমরা হজ করতে গেলাম।
আচ্ছা,
উমরা হজ করে ওখান থেকে ওই হজ করে চারজন লোক গেল, চারজন লোকের খরচা বহন করলাম আমি। সবকিছু দেখে ঠিক আছে, ওই বুড়ির বাড়িটা সব টাইপ ঘুরে টুরে দেখে পরে চলে আসলাম আবার রিয়াদ। রিয়াদ আসার পরে আমি ওই 50,000-70,000 দিয়ে 40,000 টাকা দিয়ে থেকে লাগলাম স্কার্ফ, ওই স্কার্ফ ফোল্ডিং বলে বিল্ডিং এর বাহির দিয়ে লাগায়
জিনিস কিনলেন।
স্কার্ফ ফোল্ডিং বিল্ডিং এর বাহির সাইড দিয়ে ওটা ফিটিং করে।
আচ্ছা, 40,000 টাকা দিয়ে এটা কিনলেন?
40,000 রিয়াল দিয়ে কিনলাম।
কেন কিনলেন?
ওই বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ করি আমি।
ও আচ্ছা আচ্ছা, মানে নিজের একটা অ্যাডভার্টাইজ করলেন, বিজ্ঞাপন
ভাড়াও দিতে পারবো।
আচ্ছা,
আবার নিজের কাজ হলে করতেও পারবো, এরকম সিস্টেম।
আচ্ছা, ঠিক আছে।
তাই 3 মাস করার পরে 2013 শেষ হয়ে যায়, 14 বৃত্তি। 14 বৃত্তি পরে আপনি ওই কল, আমার কল আসে ওই টাইপ থেকে যে রশিদ তুমি কোথায় আছো? আমি বললাম আমি তো আছি রিয়াদে।
আচ্ছা,
বললেন তা ওই মজুদ? আমি বললাম না, রিয়াদ মজুদ তা তাল শিল ফুলুস ওই সৌদি আমার ফোন দেওয়ার পরে আমি গেলাম। গে যাওয়ার পরে এসে পুরো 2,50,000 টাকা ক্যাশ দিলে,
ওই লোক দিয়ে দিল।
হ্যাঁ, 2,50,000 টাকা ক্যাশ দেওয়ার পরে আমাকে ও আরবিতে বললো ইন্তা ফুলুস হাদা তরিক এমসিক মুশকিলা, যদি যাওয়া যাওয়ার ধরে আমি কিন্তু যাইতে পারবো না, তুই বাঙালি এত টাকা নিয়ে যেতিস।
আচ্ছা,
তুই তো গাড়িতে যাবি, ধরে আমি কিন্তু শাক ই দিব না।
আচ্ছা,
যে তুই বলবো না কিন্তু আমি কাকা দিছি, তুই এত টাকা নিয়ে যেতিস। পরে আমি বললাম সমস্যা নেই। পরে আমি সাবকুইস্টানতে টিকিট কাটলাম। তখন আমার পোশাক ছিল সব সাদা পোশাক, 3/4 আর গেঞ্জি, মানে সব 3/4 হতাম আমার লাইফে।
আচ্ছা,
তা তখন আমি ওই ব্যাগ, ওই কাগজের ব্যাগে টাকাটা দিল, টাকা নিয়ে আসলাম। দিয়ে দেওয়ার পরে বিজনেস শুরু করলাম, 2টা গাড়ি কিনলাম, মালিকের নামে ওই দেশে গাড়ি কিনতে, একটা অনেট আর একটা কিনলাম পিক আপ আপনি ওই মাল টানার জন্য। মাল কিছু পাবো পিছনে উঠে নিয়ে চলে আসলাম, আর একটা মনে করেন লোকজন মাল টাল যা লাগে।
আচ্ছা,
এর ভিতরে বাংলাদেশের একটা বাহিনী বাইরে চলে আসলেন, ইয়ামা খোর বাহিনী, ওই জায়গা
কি খোর,
ইয়ামা 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 বাবা কালা।
আচ্ছা,
এসব খায় আমার লাইফে আমি নেশা করিনি, তাই এইসব খায়। ওরা হলো টার্গেট নেয় যে ওই দেশে ওরা জড়িত হয়ে গেছে মনে করছে মুকাদ্দার বলে। বাংলাদেশে যেমন সিভিল ই আছে, একটা বাহিনী আছে, আর ওই দেশের মুকাদ্দার, এদের উপর কোনো পাওয়ার নাই।
আচ্ছা,
মুকাদ্দার বাহিনী যারে ধরে নিয়ে যাবে ওই দেশে সৌদির ক্ষমতা নেই ছাড়াইতে।
আচ্ছা,
ওদের আইন হলো ওদের নিজের কাছে, আর কোথায় গুপ্ত করে ফেলবো কারো বলার কেন। ওরা ওই দেশের ওই বাহিনীর সাথে জড়িত হয়ে গেছে, এদের কাজ হইলো ওই বাহিনীর সাথে জড়িত হয়ে যে কোন জায়গায় টাস খেলতেছে ওই জায়গায় ওরা হানা দেবে। যেমন 2,00,000, 3,00,000, 5,00,000, 10,00,000 রিয়েল নিয়ে টাস খেলতে বসে।
আচ্ছা, ওই মানে জুয়া খেলা,
জুয়া খেলা। বাংলাদেশে মনে করেন যে বহুত বড় বড় ব্যবসায়ী আছে, যেমন বাটা মার্কেট 3-4টা দোকান আছে, বহুত পয়সার মালিক, বিজনেস ফুন্ডের ব্যবসা ট্যাবসা বিশাল দিকে জড়িত। এরা জুয়ে খোল, এরা ইস্তারা বাড়ানে নিয়ে এসে টাস খেলে। তা ওরা আবার খবর পাইলি ওই ওই বাহিনীর সাথে করে হ্যান্ড ক্যাপ ট্যান্ড ক্যাপ নিয়ে মাইক দূর করে টাকা পয়সা নিয়ে এসে আর ওই জেলে নেয়।
আচ্ছা,
ওরা পায় 50, ওরা পায় 50, এরকম ভাবে।
আচ্ছা,
ওরা হলে 4-5 জন আছে এ দলে।
আচ্ছা,
বাঙালি, তার ভিতরে 3টা হলো নারায়ণগঞ্জের।
আচ্ছা,
নারায়ণগঞ্জের ওই পাওয়ার পরে এই এই দলের সাথে আমার ফোন চাইল সাদা, যে আমার নাম হয়ে গেল যে এরকম গাড়ি আছে 2টে, আরো সেগুলা স্কার্প আরো কিন্তু 200-300 ভাড়া দেই, আর লোকজন খাটে নাম হয়ে গেল। নাম হওয়ার পরে ওরা আমার এসে বললো যে এরকম মাসে টাকা দিতে হবে 10,000 রিয়াল বাংলা দিলাম। আমি বললাম কে বললো ওই যারা ব্যবসা করলে দিতে হবে, ওরা গডফাদার শাস্তি যে যারা ব্যবসা করলে দিতে হবে। তা আমার আবার ওই বড় বড় লোকের সাথে নোয়াখালীর এরা ব্যবসায়ী, পুরনো ব্যবসায়ী, যারা বিশাল বড় বড় র্যাঙ্কে আছে, এরা এর সাথে বললাম যে ভাই এই পরিস্থিতি এখন কি বলবো কি করবো আমি। বললো যে তাই ওই একটা ছিল সিলেটের মেন গডফাদার, তার কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সে বললো এক কাম করো কিছু টাকা পয়সা দিয়ে ওকে এনে মিটমাট করে দেবেন। পরে টাকা পয়সা দিয়ে মিটমাট করে দেওয়ার কথা বলে
কত টাকা দিলেন?
দিলাম 10,000 টাকা দিলাম,
10,000 রিয়াল।
রিয়াল?
আচ্ছা।
পরে নিয়ে আসলো, ওদের ফোন করে বললো এই আমার ছোট ভাই, এর সাথে আর কোনো সময় জমজম করবে না। পরে ওদের আইনে সেটা মিলে মিলমিশ করে দিল, বললো যে না আজকে তার সমস্যা হবে না। পরে কিছুদিন পর পর আমার বাসায় যাওয়া আসা করে, ওরা ঠিকানা সব পাই গেছে। কয়েকদিন পর সাপ্তাহ গুলি হতে বিশুদ্ধের জায়গায় বন্ধু শুক্র বেড়ে বিশুদ্ধের দায়িত্বে চলে আসে, আশীর্বাদে ওই মাংস মাংস ইডে ওটা পাকাই খাওয়াই তাই। পরে আমি বহুত জামেলা পড়ে গেছি যে এখন কি করি, আর ওরা নেশা করে আমার রুমে এসে। আমার রুম ছিল বড়, ফ্ল্যাট নিয়েছিলাম ওই জায়গা, এক সাইড আমার ওই লোকজন থাকতো কর্মচারী, আর এক এক রুমে আমি থাকতাম। পরে আইসা নেশা টেশা করে, পরে আমাদের আবার মালিকের 2 জন লোক, আমরা আমি আর একটা লোক হলো গ্রামন বাড়ির, ওরা আমি বেতন কর্মচারী হিসেবে বেতনে খাটাই। তাই ওই লোক কি হয়েছে ওর সাথে ওদের সাথে সংযুক্ত হয়ে গেছে।
আচ্ছা,
ওই ইয়ামা খুরুর সাথে। পরে ইয়ামা খুরুর সাথে সংযুক্ত হয়ে আমার কি করলো, রাতে ধরে নিয়ে গেল, রাতে 1টার দিকে
আপনাকে।
হ্যাঁ,
আচ্ছা,
রাতে 1টার দিকে ধরে নিয়ে যাওয়ার পরে, এটা 1 মাস পরের কাহিনী, ওই যে মিলমিশ করে দেব 1 মাস পরের কাহিনী। নিয়ে যাওয়ার পরে বলতেছে যে খুব গালাগালি পারতেছে, বলতেছে যে তুই তোর যে এই যে মালিকের লোক, এ বাহিরে 10,000 টাকা কামাই তো মাসে, তুই এর কল করে নিয়ে এসে তোর আন্ডার কাজ করাতেছে। আমি বলছি আমি তো এটা ফের কিছুই বলি নাই, সে তো মালিক নিয়ে এসে ও বেতন হিসেবে কাজ করে। আমি বলছি যে তুই যদি ভালো বেতন পাস বাহিরে যাই কাজ কর, আমার বেতন 3,000 টাকা মানে বাংলা 60,000। তখন খুব মারধর করে ভাই, মারধর করে মনে করেন যে আমার পিটপুট ছাড়াই ফেলা কেবিল দেয় বাইরে, কেবিল বাইরে, আমার মনে করেন যে শুধু হাফ প্যান্ট থাকে, ছবি তুলে প্রচুর ছবি তুলে।
আচ্ছা,
ছবি তুলে ফেসবুকে ছাড়ে।
কি বলে ছাড়ে?
ছাড়ে লিখে দেয় যে এত কোটি টাকা নিয়ে বাঁচছে, মানে বহুত বিভিন্ন
মানে উল্টাপাল্টা অনেক মিথ্যা মিথ্যা কথা। হ্যাঁ,
লিখে পাঠায়, আর খালি নেটে ছবি তুলে। ছবি তুলে সকাল এক টাইম মারে, আবার দুপুরে খাবার টাবার দেয়, পেপসি টেপসি কিছু কিনে এনে দেয়, আবার রাত্রে মারি স্টার্ট করে। ওরা রাত্রে আসে, রাতে 1টার দিকে আইসা মারপিট স্টার্ট করে। আর আমার রাখতে হলো মরুভূমি একটা জায়গার ভিতরে, ওই জায়গায় মনে করি কেউ থাকে না, ওই জায়গার ভিতরে নিয়ে রাখছে, আর একটা লোক ওরা দিয়ে আসে জায়গা যে একটু দেখাশোনা করবি। তা কেবল তো মারপিট করার পরে 1 সপ্তাহ পরে আমার টাকা পয়সা যা আসলো সব জেনে যা ছিল নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওই মুকাদ্দার বাহিনী,
জি
যেটা বলে, ওই বাহিনীকে নিয়ে এলো। ওই বাহিনীকে নিয়ে এসে আমার ধরে দিল।
ওহো,
ওই যে ওদের সাথে যে সংযোগ,
মানে আন্ডারওয়ার্ল্ডে গুম করে ফেলে।
হ্যাঁ হ্যাঁ, ওকে ধরে দেওয়ার পর ওরা কি করলো, আমার নিয়ে গেল, নিয়ে সেটা আন্ডার মাটির নিচে একটা গোডাউন আছে, আপনার রিয়াদ শহরে ওটার ভিতরে নিয়ে গেলো, ও যে মোবাইল টোবাইল কিছু নেটওয়ার্ক পায় না, মোবাইল আমার কাছে আছে। পরে বললো তোর মালিকের নাম্বার দে, তোর মালিকের নাম্বার মুখস্থ দিলাম। মালিক বললো যে তোর লোক তো ইয়ামা বেছে,
ইয়াবা বা কোনো কিছু,
ইয়ামা বেছে, আরে আপনার ওই কালা, কালা বলে ওরা বাবা বলে,
আচ্ছা
বাবা বেছে, ওই কালা বেছে বাবা বেছে এসব বলে পরে আমার মালিক আর ওদিকে আসলো না। যেখানে নিশার কথা বলছে ওই জায়গায় তো ভালো ভালো লোকে আই যেতে পারে না। তখন আমাকে তিন দিন রাখতো, তিন দিন রাখার পরে রাত্রে ডাক দিল, নিয়ে সেরে বাসনা বাসনা সব নিয়ে সেরে এয়ারপোর্টে নিয়ে এসলো, এয়ারপোর্টে নিয়ে ডাইরেক্ট পাঠাই দিল
বাংলাদেশে,
বাংলাদেশ। তাই আমার এক টাকা নাই তখন, তাই বললাম যে আমার মালিককে কল দিলাম যে আমার তুমি দেখুন পাঠাই দিতেছে, তাই এখন তুই কী করবি, আমার তো টাকা নাই। তাই বললো যে ওই আলাদা একটা ব্যাংকের নাম্বার দিয়ে আমি 500 টাকা দিতেছি। তাই ওই জায়গায় আমি কুই পাবো, পরে এক বাঙালির বললাম যে ভাই একটা আলাদা ব্যাংকের কার্ডের অ্যাকাউন্ট দেন, নাম্বার দেন, আমার 500 টাকা আসবে। পরে ওই কথা বলার পরে 500 টাকা দিল।
বাংলাদেশে এভাবে আপনাকে রিটার্ন পাঠালো কত সালে?
এই তো 2014-এর ভিতরে,
2014 সালের দিকে,
2014 সালের প্রথম মানে এক মাস গেছে।
তখন আপনার মোটামুটি ভালো একটা অবস্থা
ওই জায়গায়, তখন আমার বাংলাদেশের প্রায় 3-4 কোটি টাকার মতো বিজনেস করাই গেছে তখন। আর ওই গাড়ি গুড়ি বেচতে পারবো না, ওইটা সব কফিলের আন্ডারে
না, বেচলে কফিলের আন্ডারে
কাগজপত্র মানে যেমন আপনি আমার মালিক, ওই দেশে তো নিজের নামে কিছু করা যাবে না,
মালিকের নামে,
মালিকের নামে করতে হবে।
ও তো মালিকের আন্ডারে চলে গেছে,
মালিকের আন্ডারে চলে গেছে। আর ওই সেকেলে মেকেলা ওই দিয়ে ওই বাঙালি বেঁচে খাই যেতে পারবো, ওর দিয়ে কোনো কাজ হবে।
সেকেলা কি জিনিস?
স্কার ফোল্ডিং, এই বিল্ডিং এর বাইরে সাইডে জেলা।
আচ্ছা আচ্ছা, তো এই এই খুবই দুঃখজনক, 500 টাকা পাঠালো ওখান থেকে, 500 রিয়াল।
হ্যাঁ, 500 রিয়াল পাঠালো। আমি বললাম আমার তো বাড়ি গাড়ি ভাড়া যাইতে হবে, ওর বুঝাইলাম যে না কি প্রফিট আনা ওয়াই থালালা মাফি আনা মুত হাজার দাম্মম রাজধানী হাজার রাজধানী রোয়ানা বাদিন মুত আনা। পরে 500 রিয়াল পাঠা দেওয়ার পরে আমি আসলাম, আইসে সেরে সুদা চলে এলাম আশুগঞ্জ,
ওই সেই নৌকা
আবার আশুগঞ্জ গেলাম। আশুগঞ্জ যাই সেরে এক পোশাক আমার দিয়ে তো কোনো পোশাক নেই, যে যাই বললাম ওই সাইম খানে চাকরি করছে, বললাম যে ভাই সাইম খান যাহাতে এই জায়গায় আইসে তখন একটা ক্যাপাসিটি দেখা দিলাম, চাকরি তো আমার নিতে হবে, তাছাড়া ওদের যখন হবেন বললো সাইম খান তো ও পাই এখানে নাম সিনে আমার পর টাকা ভাঙতে পারিনি। পরে এক বাজালা উঠাইলো, বাজালা বলো নেওয়ার পরে বলো যে আমি বললাম যে যাবো আমি ইসে হায়দ্রাবাদ যাবো, তাই বললো এটা তো গাছতলি গাড়ি হায়দ্রাবাদ আসলো কেন। আমি বললাম ভাই এরকম আমার সঙ্গে তো টাকা নাই, আমি এরকম জেল খাইছি, তো জেল খাই এর ভিতরে আবার কাহিনি আছে কি, আমি যে গাড়ি চলান শিখছি আমি আমার কোনো উস্তাদ নেই গাড়ি চলান শেখা, মানে ওই গাড়ি আমি সামনে বসতাম চলাই তো আমি দেখতাম ফলো করে কীভাবে কী চলে কীভাবে বেরিক
ওগুলো দেখে দেখে,
এগুলো দেখে দেখে পরে আমি একলা মাজারের ভিতরে গাড়ি থেকে গেছে এক আমার এক বন্ধু ফেরেন, ওই গাড়ি আমি একলা একলা চলাই শিখছি। পরে আর কি ওই কীভাবে ইশারা দেয় কীভাবে করে সব তো ওইটি পারি, পরে কীভাবে লাইট ডিফার দেয় একলা একলা শিখছি, কারো কাছে যাই নাই আমি। পরে শিখার পরে পরে তো চলে আসলাম, আসার পরে পরে বাজালার বললাম যে আমার তো বাংলাদেশের টাকা নাই, আমার তো রিয়াল আছে। তাই বললো কী করছেন ভাই আপনি কেমনি আইছেন সুপারভাইজার? তাই বললো যে না আমি বললাম যে এরকম এরকম জেল খাইতেছি, আমার 50 টাকা দিল, যে ভাড়া লাগবেন না আপনি গাছ নামা দেবেন 50 টাকাতে চা পান কিছু খাই। তা আমি যাই সেটা এত ক্ষুধা লাগছে খাই নি দুই দিন, ওটা ভিতরে খাইতে দেয় না, ইয়ে দিয়েছি আইসি প্লেনে আইসি মানে খেপসা টেপসা দিতে আমার ভালো লাগে না খাই নেই। পরে হোটেলে খাইতে বসি ইলিশ মাছ ভাত খেলাম, মানে টাহা দেন বাংলা নেই এটা মনে নাই, মানে বিল আইসে 120 টাকা,
মানে রিয়েল যে ভাঙাই না
এটা, হ্যাঁ 500 টাকা ভাঙটা নেই 120 টাকা বিল আইসে নে। রাত বাজে তখন একটার দিক, তখন তখন সব দালাল 120 টাকা আছে, আমি বললাম আমার তখন ভাঙটি টাকা নেই 50 টাকা আছে, তা টাকাটা ভাঙসান জানি তাই দেন। পরে এক বাজের কাউন্টার নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বললো যে এটা একটু ভাঙসাই দেন, তাই ওটার দাম আছে 10,000, আমারই বললো যে 5,000 টাকা পাওয়া এনে বোঝা যায় বিল বাজে নে, আমি 5,000 টাকা তারে দিয়ে দিলাম 500 টাকা নাম
জি
চেক করে নিল, 5,000 টাকা দিয়ে আমি ওদিক দিয়ে চলে গেলাম আশুগঞ্জ। আশুগঞ্জ যায় দিয়ে গেলাম যে সাইম খান আছে নাকি রাজবাড়ি কি সাইম খান, বললো ওই জাহাজ তো এদিকে নাই, তা কী হয়েছে? আমি বললাম যে আমি তো ওটা চাকরি করতাম, চাকরিতে আইছি, এখন আমি কী করবো, তাই এক লোক বললো যে আমাদের তো লোক দরকার,
ও
তুমি কি কাজ জানো? আমি কই কি দেন লস্কর দেন বাবুসি দেন যেটা দেন হেগের বাবুসি নাই।
আচ্ছা আচ্ছা,
তা বললো আমাদের তো বাবুসি নেই, তাহলে তো ভালোই হয়, আপনি ওইটা করেন, আমার ঠিকানা কিছু জান না, 2014 তোর এখন যেটা রানিং অবস্থা আছে।
আচ্ছা আচ্ছা,
তা বললো আমার তো বাবুসি লাগে, বাবুসি লাগবে। আমি বললাম হ্যাঁ বাবুসি পারবো, সমস্যা নেই, তা বাবুসি লাগবো। আমি ওটা হলো 22 তারিখ 18 তারিখে দিক, তা ওটার পরে অন্য একটা লোক 4 বছর ধরে বাজার করে, তা ওই 12 দিন পরে আমার বাজার দিয়ে দিল যে ভাই আমি 4 বছর করছি, এখন বাজার ঘাট আমি করবো না, তুমি বুঝে নেব। মাস্টার টাস্টার সবাই বললো যে আমি তো তখন খুব সুন্দর ছিলাম, এখন তো রয়ে থাকি, তো তখন সবাই বলতো যে আমার মাস্টার, পোশাক টোশাক কিনলাম ভালো, সবাই মানে এক জায়গায় গেলে বলতো মাস্টার, এরকম বলতো। পরে চাকরিতে ঢোকার পরে আমি বাজার সাদা করে এরকমভাবে চলে গেলাম, 3 মাস শেষ হইলো 2 টিপ দিয়ে চলে গেলাম মোংলা। মোংলা যায় সেটা বানিশাল তো একটা বাজার আছে ওই জায়গা, ওই জায়গা দিয়ে হাইটাস পিসি রোডের সাথে একটা মেয়ে খুব কান্দা করছে, সেকেন্ড ইয়ারে পড়ে,
ইন্টার সেকেন্ড ইয়ার
খুব কান্দা করতেছে, বাড়ি খুব গরিব মানে একবার খুব করুণ অবস্থা, বাইবেল ধরে মাস্ক মারে আর ওরে পড়াশোনা চলে, থাকে হলো আপনি খুলনা। তাই আমি বললাম যে ও এক দোকানদারে খালা বলি, আমি বলি খালা ওই মেয়েটা কান্দে কেন? ওরা তো আমার বোনের মেয়ে, এরকম পড়াশোনা করতে চায়, তাই নোট মোট কিনে রাখবো, ও তো টাকা পয়সা নেই, এই জন্য কান্দা করতিস, খেটকে টাকাবো খায় না বোধ হয় এরকম অবস্থা। পরে কয়েক দিন এরকম এরকম একটা ডিম দিয়ে দুই বেলা খায় ফাঁক করে, বাড়ির অবস্থা খুব খারাপ, তো পড়াশোনা খুব ভালো, তাই নিয়ে কীভাবে কী করবো? তাই আমি বললাম ঠিক আছে কয় টাকা লাগবো? বললো যে না আপাতত 1500 টাকা হইলো। আমি বললাম 5000 টাকা দিয়ে গেলাম যদি লাগে, আমি যদি আসিয়ে দিকে তাহলে দিব। আমার
চিনেন না জানেন এরকমভাবে টাকাটা দিয়ে,
হ্যাঁ টাকাটা দিয়ে দিয়েছি। আর ওই খালার তার কোনো ছেলে নাই, একটা দুইটা মেয়ে, একটা মেয়ে বিয়ে হয়েছে বহুত বড় লোক বাড়ি, মেয়ে দুইটা চেহারা বলো, আর একটা মেয়ে আছে এখনো অনবিহিত, 18 বছর 3 মাস 4 মাস চলে এরকম। তাই বললো যে আমি টাকা দিয়ে দিলাম 5000, পরে খুব খুশি বলো তুমি কি? আমি বললাম আমার বাড়ি তো ফরিদপুর, সমস্যা নেই, আমি বিদেশ থেকে যে আমার টাকা পয়সার অভাব নেই, নিবে না
মানুষ, পরে চিত্র মানুষ,
পরে টাকাটা নেওয়ার পরে পরে ওই খালা খুব ভালো জানে আমার, আমি তার বাড়ি আজ পর্যন্ত যাইনি, বাড়ির উপর যাইনি, এতদিন যে 4 বছরের রিলেশন, আজ পর্যন্ত আমি তার বাড়ির উপর যাইনি। পরে ওখান থেকে চলে আসলাম, চলে আসার পরে ওই বাজারে তখন প্রথম আমি সব জায়গায় রিলেশন হয়ে গেল, সবটা দোকানে আমি একবার যাই, আমার একটাই কি যে কোনো জায়গায় একবার বাজার করবো, আমার এরকম খাতির হয় বাইর বগে ডাকে মহিলারা, ওদের বেশিরভাগ মহিলা দোকানদার, এক বাজার দোকান সবজির দোকান সে প্রতি তালায় ছিল ওই মহিলা, এমন বহুতার মালিক আমি জানিনি, তা ওই জায়গা থেকে আমি বাজার করি, বাজার করি ওদের তখন ওই কতদিন টাকা কম যায়, আমি কি এত জিনিস নিব না টাকা কম, বাইরবো তোমার টাকা লাগলে 500 নিয়ে যাবো, বাজার যদি শর্ট পড়ে আরও টাকা দেয় আমার। পরে এরকম করে একদিনই করার পরে 15 দিন ওই জায়গায় টিপ নাই, জাহাজে যায় বাইন্দে রাখছে, পরে হের বাসা আবার সাইডে প্রায় 8-10টা বাসা ভাড়া দেয়া, আর ওই মহিলা আমার নিয়ে গেল বাসার ভিতরে, খানা দানা এরা ওটা করে, ও মহিলার বাড়ি আবার পরিচয় দিল এই ফরিদপুরের দিকে। তা বললো তো তুমি তো আমার দেশি।
প্রিয় শ্রোতা, আমি এখান থেকে ছোট্ট একটা বিরতি নেব, গল্পটা কোথায় ছিল কোথায় এসে দাঁড়িয়েছে সেটাই হচ্ছে দেখার বিষয়, এবং কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও দেখার বিষয়। অল্প একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, এবং শেষ পর্যন্ত হয়তো ভালো কিছু পাবেন। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo, Jibon নাটকের চেয়েও নাটকীয়
জীবন গল্প।
আর যে কি প্রিয়া আছে আপনাদের সঙ্গে, শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এর 27তম পর্বের অতিথি হচ্ছেন আব্দুর রশিদ। আমি কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরব এবং একই সাথে সবাইকে বলবো আব্দুর রশিদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে হলে চলে আসতে হবে আমার পেজে। আমার পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj kibriya.rj পেজটি আরজে কিবরিয়া নামে আছে। প্লিজ লাইক দিতে ভুল করবেন না, অবশ্যই লাইক দিবেন। এবং ওখানে আমার যে পার্সোনাল আইডি, আমি একটা মাত্র আইডি ব্যবহার করি ব্যক্তিগত আইডি, সেটা শেয়ার করা আছে। আপনি চাইলে ওখানে ফলো করে আমাকে ইনবক্সে টেক্সট করতে পারেন, আমি আপনার সঙ্গে পার্সোনালি কথা বলবো যদি আব্দুর রশিদের সঙ্গে আপনাদের যোগাযোগ করতে হয়। এবং কেন বলছি কথাটি সেটা আমরা অনুষ্ঠানের শেষে আসলেই বুঝতে পারবো। হ্যাঁ আব্দুর রশিদ, আমরা যেখানটায় ছিলাম,
ওর আশপাশের মহিলা দোকানদাররা কয় তুমি ওরা খাতের কর, তো ও তো পোতে চালাইছিল আমার বলতেছে। হ্যাঁ বলতেছে পোতে চালা থাকলে সমস্যা, কিন্তু এখন তো আর থাকে না, এখন তো সে জায়গা সম্পত্তি সব কিছু মালিক বলছে। তো হয় এর মেয়ে দিব বোধ হয় এই জন্য, আমি জানি ওনা দিনের মেয়ে আছে, পড়াশোনা করে এসে আপনি খুলনা থেকে পড়াশোনা করে। তা একদিন বলতেছে যে আমার তো বাইরে বহুত সমস্যা। আমি কি সমস্যা খালা ডেকে, আমি যে খালা কি সমস্যা বলতেছে যে তোমার এক বোন থাকে এরকম এসে আমার 12,000 টাকা মাসে দিতে হয়। আমি বললাম জানেন তো কত বিজনেস, দোকান টোকান এটা ওরা বাসা ভাড়া দিচ্ছেন। কয় হ্যাঁ আলহামদুলিল্লাহ আসতেছে। পরে এই কথা বলার পরে পরে 500 টাকার মতো আমার বাকি ছিল, পরে আমি দিয়ে বললাম যে আমি চলে যাচ্ছি, আমি যদি ফের আসে দেখাবো। পরে আবার টিপ নিয়ে আসলাম, টিপ নিয়ে আসে আপনি ঢুকলাম, হইলো জায়গাটা হলো দবদুবে বেরিয়েছে এই যশোরের ভিতরে ইউনিভার্সিটি হয়েছে, তখন ইউনিভার্সিটি জানি হয়নি, ইউনিভার্সিটির বালি ভরাট করতেছে বিল্ডিং হতে। তা ওই জায়গায় যাওয়ার পরে এই রাত্রে প্রায় 12টা 1টা বাজে, আমি আবার ওই টিভি দেখার নিশা মুভি দেখার নিশা, তাই রাত 12টা 1টা বাজে আমি দোকান থেকে আসতেছি, একটা ছেলে 4-5টা মেয়ে। আমি যাইতে গেল দেখছি যে আপনার এই দই বহুত কিছু বিভিন্ন জিনিস নিয়ে এসতেছে আর ওই মোবাইল বাজায় আনন্দ ভর্তি করছে। কলেজের মেয়ে ওই জায়গা তো আরাম আগে শিক্ষিত, ওই জায়গা তো আমাকে চলে না রাত 10টা তো জোস্নার। পরে সেদিনকে মেয়ে দিবস না কি ছিল অত স্মরণ নাই। পরে 12টা 1টা দিকে আমি আসতেছি, খালি মেয়ের কান্দার অবস্থায় আমার কান আবার এত সহজ মানে একটু জ্বলাই হইলে আমার খটকা লাগলে আমি ওটা না দেখে ছাড়িনি। পরে মেয়ের কান্দার অবস্থায় ঘটনা কি, যে জায়গায় দিয়ে গেলাম 3-4টা ছেলে একটা মেয়ে, পরে গেছে আগে আগে গেছে বলতে একটা ছেলে বলে তুমি এখানে কি চাও, বললাম যে কান্দার শব্দ পাই মানে ওই পাশে একটা ঘর আছে বিল্ডিং এখনো পুরো কমপ্লিট করে নাই, সাইড সাইড দেখালে দেওয়ালটা তুলছে কেউ থাকে না, ওই বিল্ডিং এর ভিতরে আশ্রয়েছে। পরে আমি আগে যাওয়ার পরে ও আমাকে একটা চটকানা মারে বাসের দিকে বললাম, পরে একটা চটকানা মারে পাতে বলে তুই এদিকে আসছিস কেন, যেদিকে ইয়ে বাড়ি কোনো, আমি বললাম বাড়ি তো ভরে তোর বাড়ি দিয়ে গেলেন। পরে কয় তুই যাই জায়গা কি চাস, বললাম একটা মেয়ের কান্দা শব্দ হয় কয় কথা বলবি না সোজা যাবি মানে নেশা করতেছি সোজা চলে যা। পরে আমি কি করবো জাহাজে গেছি, জাহাজে যাইয়া আস প্রায় আমরা 5-7টা জাহাজ, তাই ওই রাত্রে রাত্রে আমরা সবাই গল্প করতাম। তা সব জাহাজে দুইজন একজন করে ডিউটি জাগ না থায়, বললাম এরকম এরকম একটা মেয়ের দর্শন করতেছে, লাঠি মাটি সব গোসা মানে দৌড়বাড়ি এই সাইজে শেষ, 2 হাত করে লাম্বা, 12-13 জন আমরা রেডি হলাম। রেডি হইয়া ওই ও যেটা আমি বললাম তুই আগে যাবি না, ওর সামনে প্রথম আমি একলা গেছি, যে বললাম তুই কি বললি তখন কয় তোর যাইতে বলছিস, এ কথা বলছে বাদে আমি বাড়ি মারছি, বাড়ি মারি গেছি তুই কি করবি, এক বাড়ি মারছে চিক করে দিছে, চিক করে দিলি রুমের ভিতরে যেটা ছিল ওইটি বাইরে মানে দৌড়ে বাক্সে বাক্সে ভরে পরে ওর ধরলাম আর ব্যাটারি দেখলাম দেখ রুমের ভিতরে কি, পরে যাই দে ওই মেয়ের দর্শন করতে ও বাচ্চাটিতে পরে ওই মেয়েও মেয়েও নেশা করে। পরে ওরে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে বাদ বাজে প্রায় 1টা, তখন আমরা কই যাবো ওই মেয়ের নিয়ে, তখন সবাই আমার গালাগাল করতেছে তুই এই আমি মেয়ের যদি আমাকে ওর কেস টেস দেয় আমরা হসপিটাল যাবো না, কেউই রাজি হয় না।
আচ্ছা
তখন আমি ওরে নিয়ে গেলাম
হসপিটালে,
হসপিটালে ওখান দিয়ে সিএনজি চলাচল করে দবদবে বেরিয়েদের করতে ওই ছোট সিএনজি ইগুলো আছে ওটাগুলো, পরে ওর নিয়ে যাওয়া সারা নিয়ে এসে নিলাম হসপিটালে। ও বললাম যে হসপিটাল যাবো, আমি তো নাম জানি না ওই জায়গার হসপিটাল টসপিটাল, বললাম হসপিটালে যাবো। পরে একটা হসপিটাল নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে এনে বললো এটা তো পুলিশ কেস, পুলিশকে ফোন করতো। আমি করলাম, করেন পুলিশকে ফোন করেন। পরে পুলিশকে ফোন করার পরে আমার বললো কী সমস্যা কি? আমি বললাম এরকম এরকম রেপ করতেছে, তাই আমরা বাসায় উদ্ধার করে নিয়েছি, তাই আরও সাক্ষী লাগবো, তাকে নিয়ে এসো। পরে ডাক্তার বললো যেন ঠিক আছে ট্রিটমেন্ট করো। তাই ট্রিটমেন্ট করা, ট্রিটমেন্ট আমার তখন মাল চলে। পরে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করার ভিতরে আমি গেলাম আবার দুপুর পাঁচটা শেষ করে দুইটা দিক খাওয়া দাওয়া করে গেলাম।
মেয়েটা কি অবস্থায় ছিল? হেলপলেস নাকি
একবারে মানে কিছুই বলতে পারে না মেয়েটার? আমি যখন ওই মেয়েটার মানে আমি কান্দে করে উঠে নিয়ে গেছি। ওরা ছিল পাঁচজন না ছয়জন, যিনি অত বলতে পারবো না, কিন্তু একজনরে আমরা ধরে রাখছিলাম। তারপর দুপুর হয়ে গেছে, সারি নেই, মেয়েটার জ্ঞান ফিরে আসুক তারপরে ছাড়বো। ছেলেটা খাওয়াইছি, খাওয়াটা পরে পরে বাসের জায়গায় গেলাম। নিতা পিতার অত আছে ওদেরকে এলাকা পুবাসলে নিতা পিতা আছে, যাই সে রাস্তা আসতে লক্ষণ জমি ভাইয়া ক্ষমতাশালী ব্যক্তি কে কে যারা বাজার করছি, বাজার করে আমি তাদের সাথে আলাপ করলাম জিনিসটা। এই জায়গা তো অবশ্যই ক্ষমতাশালী লোক আছে, আমি তো এই জায়গায় নতুন, এই জায়গায় এটা কি করবো বলতেছি, তুমি কি করবো? আমি বলছি একজন তুমি টাকা পয়সা ভাই, আমার টাকা পয়সা দেয় না, এই জন্য আলাপ করবো। পরে বললো যে নাম বললো একজনের, তার নাম বলার পরে আমি তার ঠান গেলাম, তার চার পাঁচটা দোকান আছে আর ব্যবসা আছে হোটেলের। পরে বললাম যে ভাই বাসির সামনে হের দোকান। পরে বললাম ভাই আই আসেন আপনি এদিকে আসেন একটু। পরে নেওয়ার পরে বললো কি কি হয়েছে? বললাম এরকম এরকম একটা মেয়ের দর্শন করছে, মেয়েটা তো জ্ঞান ফেরে না এখনো, কালকে রাত্রে শুয়েছি, এখন বেলা বাজে পাঁচটা, আমি দুইটা গাড়ি দিয়ে খাইছি, এই ছেলেরা দর্শন করছে বলে সেই ছেলে কই। পরে জাহাজে নিয়ে গেলাম, নেওয়ার পরে সেই সাথে করে নিয়ে এলাম। সাথে করে নিয়ে আসার পরে পরে হসপিটাল নিয়ে গেলাম, নেওয়ার পরে ওই মেয়ের জ্ঞান ফিরছে। জ্ঞান ফিরার পরে আমাদের জাহাজ খালি হয়ে গেছে, খালি হওয়ার পরে না আমার আর ওই জায়গা থেকে আসতে পেরেছি না
হাসপাতাল থেকে,
হাসপাতাল থেকে। পরে আমাদের জাহাজ চলে গেল, আমাকে যেতে দিল না, আমাদের জাহাজ চলে গেল সিলেট।
ওকে,
সিলেট স্থাতক আমাকে বললো যে এই মেয়ের দায়িত্ব তোমার নিতে হবে। পরে আমি ওখানে রয়ে গেলাম দুই দিন হাসপাতাল থাকার পর আমি হাসপাতালে এলাম, পরে সুস্থ হয়ে গেল। পরে মেয়ের ওই যে বড় ভাইরে ডাকলাম, বললাম যে যাবা না, তাহলে তোমার সাথে এরকমই হইলো। তাই ওই বড় বাইরে ফোন দিয়ে নিয়ে আসলাম আর ওই ছেলেটা নিয়ে আসলাম। ছেলেটা নিয়ে আসার পরে বললো যে এটা ই করে লাভ নাই, এরা নিজেরা নিজেরাই সবাই নেশার ইসে হয়ে গেছে যা হবার, তাই এক কাম করো মিলে দেব। আমাকে বলো যে মিলে দিই, সমস্যা হবে না। ও দেখ সে টাকা পয়সা খাইছে কিছু, পরে বললো কেস করার দরকার নাই। মেয়েরে বললাম, মেয়েরে বললো, মেয়েও বললো কেস করার দরকার নেই। পরে মেয়েরে বললাম যে তুমি এখন কোথায় যাবা? মেয়ে বলো যে আমি বাড়ি যেতে চাই, থাকে তখন ওই হোস্টেলে, তো বাড়ি যেতে চাও, ঠিক আছে তোমার বাড়ি কোথায়? বললো ফুলবাড়ি। ফুলবাড়ি কোন ফুলবাড়ি? বললো যে এটা খুলনার ভিতরে পড়ছে, খুলনার লাশ ফানতে যশোরের লাশ ফানতে, একবার দুইটার মুখোমুখি। তো চলো যাই ফুলবাড়ি যাই তোমার দিয়ে আসি। তা আমি আবার টাকা রেখে দিয়েছি 7,000, আমার বাজার খাজার টাকা ছিল 2,000 দিয়ে 7,000 টাকা আমি রেখে দিয়েছি। তাই মেয়েটা নিয়ে গেছে, মেয়েটা নিয়ে যাওয়ার পরে মেয়ের বাড়ির অবস্থা খুবই ভালো, বাপে কি ব্যবসা করে কয়লার না সারের ডিলার আর কি, বহুত উসমা ফ্যামিলি। নিয়ে যাওয়ার পরে পরে মানে বহুত অবস্থা সিরিয়াস ছিল, এরা কামড়ে ডাকছিল, এখান থেকে কামড়ে ডাকছিল, এ সাইডে ডাকছিল। পরে বললো কীভাবে হইলো? পরে মেয়ে বললো, মেয়ের মাঠন যে এরকম আমার ঘুরতে গেছিলাম দর্শন করছে। মেয়ে একটু ঘুরেই বললো যে নৌকাতে ঘুরতে গেছিলাম, নৌকা থেকে ধরে নিয়ে দর্শন করছে, এইভাবে ঘুরেই বললো।
কথাটা বলেছে
জি,
রেপ করেছে না বলেছে?
হ্যাঁ বলেছে। বলার পরে আমি আর ওই ওদের নেশা করে এটা বললাম মেয়ের মায়ের, যে আন্টি আন্টি বললো তখন, যে আন্টি ওদের সরাই সরাই ও গোসল করতে না কোথায় গেল? বললাম আন্টি আপনি একটা কথা বলবো, আপনি শুনবেন? বললো কি বলো? বলেন বললো আপনি মেয়ে তো এরকম এরকম নেশা করে, নেশাগ্রস্ত হয়ে পড়ছে। বললো তুমি জানলে কীভাবে? আমি বললাম যে আমি তো নেশা করতে দেখছি, কিছুক্ষণ পরে এসে দেখছি দর্শন হয়েছে। আমি তো এখন সত্যি কথাটা বলে দিলাম। যে নৌকা টাকায় কিছুই না, এমনি এসে তারকে দর্শন করছে, ও নিজে যে ইচ্ছে গেছে, সব ইচ্ছে গেছে, তাহলে এখানে আর কি হবে? পরে বললো যে আচ্ছা বাবা, তুমি যেহেতু আমার বলছাও, তোমার আঙ্কেল একটু বললো না। আমি বলছি না আঙ্কেল একটু কেন বলবো, তা আমাকে আর ওই দিন আসতে দিল না। আসতে না দিয়ে আছে, পরে তারপরে দিন রইলো, যাওয়ার পরে একটু সুস্থ হলো, পরে ওর নানা বাড়ি গেল, নানা বাড়ি প্রায় কিলো দুই ভিতরে নিয়ে গেলো, আমারও সাথে করে নিয়ে গেলো, ওর আম্মু গেল, আমি গেলাম, আরও গেল, তার বড় ভাই আছে একটা, চাকরি করে ঢাকায়, কী চাকরি করে অত আমি খোঁজ নিই। পরে যাওয়ার পরে পরে বললো যে তুই কি নেশা করস, বলছে কি বলছে, ও বলছে তুই তুই নেশা করস কিনা, তাই বলো, ওই আন্টি বলতেছে, বলতেছে হ করি একটু একটু। পরে বলো যে তুই যে মাসে যে 15,000 টাকা নে, সেই টাকা দিয়ে কী করস, তোর তো 15,000 টাকা লাগে না, তোর আব্বু দেয় 10,000, আবার আমি পার্সোনাল বাড়ি দেয় 8-10,000, আবার তোর মামা শুনতে চায় টাকা নেস, মানে মেয়ে পুরেরাই নেশাগ্রস্ত হয়ে গেছে। পরে আমি বললাম যে আপনি জিগেন, তাই আমার তো যাইতে হবে, আমি একদম চাকরি করি, আমি তো ছুটি নিয়ে আসিনি, এরকম এরকমভাবে আমাকে এখানে নিয়ে এসে জোর অবস্থা। পরে মেয়ে বললো যে না তুমি যেতে পারবা না, তুমি এখানে থাকো, তাই বয়সে বোধ হয় আমার সিনিয়রই হবে, নাহলে আমার সেন্সে মাঝে। পরে মেয়ের মায় বললো যে তোমার বাপ মা কে কে আছে, আমি বললাম সত্যি কথা বললাম যে আমার বাপ মা তো কেউ নাই, মারা গেছে আন্টি অ্যাক্সিডেন্টে। তাই বললো তুমি তোমার বাপ মা যেহেতু কেউ নাই, তোমার আর তোমাদের ওই জায়গায় আমরা যাই দেখবো তোমার কী অবস্থা, আর্থিক অবস্থা কী, আমার মেয়ে যদি দিই তুমি বিয়ে করবে? আমি বললাম যে আমি মূর্খ লিখে শিক্ষিত না, আপনি মেয়ে অনেক সুন্দর, আমি বিয়ে করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না, আর আপনি মেয়ে যে জিনিস খায় ওটা আমি ওটার টাকা উপার্জন করা আমার দ্বারা সম্ভব না। তারপরে ওখানে বলার পরে উনি বললো যে না, যে আমার মেয়ে যদি নেশাগ্রস্ত না করে নেশা, তাহলে তুমি বিয়ে করবো? আমি বললাম যে সেটা পরেরটা পরে দেখা যাবে। তো এই কথা বলার পরে বললো তা ঠিক আছে, আমাকে খাওয়া দাওয়া করাইলো, পরে 7,000 টাকা ছিল আমার ঠোন, ওখান থেকে 2,000 টাকা অলরেডি খরচ হয়ে গেছে তার নিয়ে গাড়িবার। পরে 5,000 টাকা আমার ব্যাগে পকেটে আছে। পরে মেয়ের ভাই বললো মানে আমার গোসল করতে গেছি, পকেট থেকে টাকা টুকে দেখছে কী কী আছে না আছে, মোবাইল নম্বর টম্বর সব নিছে, যে আমার আত্মীয় স্বজন আছে কিনা সব মোবাইল থেকে নাম্বার উঠে নিছে। তা যে জায়গায় কল দেয় সব জাহাজের লোক পরিচিত, মানে কল দিয়েছে কয়েক জায়গায় জাহাজের লোক, কয়েক তোমার তো বাড়ির কোনো নাম্বারই নেই। আমি বললাম আমার বাড়ির নাম্বার নেই, তুমি আপনি জানলেন কীভাবে? পরে বলতে যে জায়গায় কল দেয় খালি তোমার জাহাজের বলে যে রশিদ আমার বন্ধু ভাই বিরাদার, কিন্তু কোনো একটা মেয়ের নাম্বার, কোনো একটা এই চাচা আঙ্কেল নাম্বার, কেউ কারোর নাম্বার পাইলাম না। তা আমি বললাম যে এটা রাখা কি জরুরি দরকার? বলে না জরুরি দরকার না। পরে তিনি আমার 5,000 টাকা দেন ওখান থেকে, 5,000 টাকা দেন, বলে দিন তোমার 1 বছর টাইম দিলাম, 2014 সালের কথা, 2015 সালে যদি সুস্থ হয় তাহলে তুমি বিয়ে করবা। আমি বললাম যে আন্টি তো তখন দেখা যাবো, আমার নাম্বার রেখে দিল, রেখে দেওয়ার পরে মাঝে মাঝে কল করে, আমার শেষ ছিল টাফিসকে, তাই ইলিশ মাছ কিনলাম বরিশাল থেকে, ওই জাহাজ ঘুরে আসলাম বরিশাল থেকে উঠছি, ইলিশ মাছ কিনতেছি, ইলিশ মাছ কেনার সময় আমার পকেট থেকে টাকা বাই করছি, সেট ওর পকেটে ছিল, তাই আমি নিচে ইলিশ মাছ ছিল নিচে করতেছি, গেটের কাছে এক লোক দাঁড়াই না, ওই যে জাটনতে মাছ কিনছে ও সেট ফলো করছে, নাইমে গেছে, নাইমে ওইটা আমি সেটে হাত দিতে গেছি, পকেটে টাকা আছে সেট না, মানে ও সেটটা নিয়ে গেছে, টাকা নেই,
এই যে মোবাইলও গেল সব কিছু গেল,
হ্যাঁ এই নাম্বার টাম্বার ওই আঙ্কেল আঙ্কেল সব নাম্বার শেষ, মানে আগে যারা ছিল পরিচিত ওই ব্যাচ শেষ, মোবাইল চুরি হয়ে গেলো নাম্বার তো আর যোগাইতে পারি না, 6-7 মাস হয়ে গেছে। পরে এই আঙ্কেলের বাসায় গেলাম, একে আমি ভাগ্নি ডাকতাম,
মানে যে মেয়েটাকে উদ্ধার করেছেন,
হ্যাঁ
আচ্ছা যে মেয়েটাকে উদ্ধার করেছেন তাকে ভাগ্নি ডাকতাম,
ভাগ্নি ডাকতাম।
প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, এই পর্যায়ে রাত 1টার বাজার সঙ্গে সঙ্গে আমরা ফিরে আসবো গল্পের শেষাংশে, আশা করছি আমাদের সাথেই থাকবেন, এবং বিনীতভাবে অনুরোধ করছি সবাইকে সাথে থাকবার জন্য, কারণ আব্দুর রশিদ আপনাদেরকে কিছু বলতে চান। এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যে শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে, এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024।
আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024, এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্প।
লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo, Jibon Natoker Cheo Natokiyo.
সময় রাত একটা প্রিয় শ্রোতা, আমরা একেবারে গল্পের শেষ ভাগে চলে এসেছি এবং কথা না বাড়ি আব্দুর রশিদের কাছে ফিরবো। বারবারই বলছিলাম আব্দুর রশিদের সাথে যোগাযোগ করতে হলে আমার পার্সোনাল পেজে আসতে হবে, www.facebook.com/kibria.rj পেজটি আরজে কিবরিয়া নামে আছে, প্লিজ লাইক দেবেন। এবং আমার আইডিটা আমি ওখানে শেয়ার করেছি, আপনারা ওখানে ফলো করে আমাকে ইনবক্স করতে পারেন, আমি যদি প্রয়োজনীয় মনে হয় আপনাদের সঙ্গে যোগাযোগ করব। এবং আব্দুর রশিদ আসলে আপনাদের সাথে যোগাযোগ করার জন্যই আজকের এই অনুষ্ঠানে এসেছেন বিশেষভাবে, আপনারা শেষের দিকে গেলে বুঝতে পারবেন যে কেন ওই কথাগুলো বলছি। আর আপনারা চাইলে আব্দুর রশিদের ছোট্ট একটা ভিডিও আমরা আমাদের ইউটিউবে আপলোড করব, সো ইউটিউবে কানেক্টেড থাকতে হবে। আব্দুর রশিদ সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটার উত্তর আব্দুর রশিদ দিবেন এবং সেটা আমাদের ইউটিউবে আমরা ভিডিও আকারে আপলোড করব। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904, আমি আবারও বলছি youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেলটি অন রাখবেন। হ্যাঁ রশিদ ভাই, তারপর
ওই বোন বললাম যে আমার তো একটা সিমের দরকার, ওই আমি বাসায় গেছি আর কি, একটা সিমের দরকার, সিম পাবো কোথায়? বললো যে আমি তো সিম উঠাই দিতে পারবো না, আমার এক বান্ধবী আছে, এই বান্ধবীর হাজবেন্ডের সঙ্গে সিম নিয়ে তার সঙ্গে সিম আলাদা। বললাম তাই চলো যাই, পরে তার বাসায় নিয়ে গেলো, নিয়ে বললো আমি ও পরিচিত, বললো যে না ওই মেয়ের সিম এই সিমটাই। তাকে আমি বাগনি বলি, বলে যে এ তো সিম নাই, এ তো তোমার মামা লাগে রিস্তে, তাই একটা সিম দেওয়া যায় নাকি? বলে এই সিমটা তো আমি ব্যবহার করি, তাহলে আমার হাজবেন্ডের সাথে পারমিশন নিতে হবে। বলছে এই নাম্বার হের নামেও না, বলছে আমার হাজবেন্ডের নামে, কিন্তু তারা চার ভাই ব্যাংকে চাকরি করে, একজন সোনালী ব্যাংকের, একজন ইসলামী ব্যাংক, আর দুজন মনে হয় অগ্রণী ব্যাংকের। পরে তারা কল দিল, বললো এরকম একজন ও তো সিম চায়, তা ওকে সিমটা দিব। বলতে সিম দিতে পারো, যদি সিম হারাই যায় তাহলে সঙ্গে সঙ্গে আমাকে জানাইতে হবে, নাহলে সমস্যা হয়ে যাবো, আমার অনলাইনে ছবি ই ছাড়া আমার নামে সিম উঠে না সমস্যা হয়ে যাবো। তো ওই সিমটাই নিয়ে দিয়েছি আমি ব্যবহার করতেছি পর্যন্ত। পরে দেওয়ার পরে পরে আমি চলে আসি ওখান থেকে, ওই মেয়ে কিছুদিন কথা বলে, কথা বলার পরে এই 2015 যায় সেটা ট্রেনে মারা যায়।
ট্রেনে মারা যায়?
হ্যাঁ, মানে নিশাগ্রস্ত অবস্থায় ট্রেনের লাইনে যায়, ওর বাড়ি সেটা ট্রেনের লাইন।
আচ্ছা,
ট্রেনের লাইনে মারা যায়।
কিসে পড়তো মেয়েটা?
মেয়েটা পড়তো বার্সিডিতে, কিসে পড়তো আমি অত জানি নাই, ওই আপনি যে বার্সিডি আছে দবদবে ব্রিজ,
হ্যাঁ
বরিশাল, ওই বার্সিডিতে।
ওকে,
বার্সিডিতে কোন ক্লাস কি ওরা তো আমরা তো বুঝি না, পড়াশোনা করি নাই, প্রশ্নও করি নাই। তখন ওই বার্সিডিতে ছিল। পরে কিছুদিন মারা যায়, ওর আম্মু ফোন ধরে, যে বলো ও তো দুনিয়ায় নাই। আমি বললাম কি বললেন আনটি আপনি দুনিয়ায় নাই? বলে এরকম এরকম নেশা করে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে, তারপর তার সেই জায়গা যাওয়া হয় নাই। তারপরে এক বছর আবার এই যে 2016, 2016 যাই হোক লাইনে চলতে চলতেছি, বেতন প্রায় আমার 1,60,000 না 65 দিন আবার হিসাব করলাম, এরকম হয়েছে ঈদ মাস যে 2,00,000 কাছাকাছি।
আচ্ছা,
2,00,000 কাছাকাছি ফের আবার পাইছি খুলনার ট্রিপ।
আচ্ছা,
খুলনার ট্রিপ পাইলাম, খুলনার ট্রিপে যাওয়ার পরে আপনি জিগাইলো আমার কি যে বাজার সদায় আছে? আমি বললাম হ্যাঁ আছে। এই কথার পরে ফের লাইনে চলে গেল আপনার ওই বাণী সালতা যে জায়গা বলে ওই জায়গা আনন্দ করে।
আচ্ছা,
যাওয়ার পরে ওই জায়গায় ওই যে মেয়েটা ও দেখি কান্দা, আবারও কান্দা করতেছে, যার 5,000 টাকা দিয়েছিল ও আবারও দেখি কান্দা করতেছে।
আচ্ছা,
তো বললাম যে কান্দা, ও কান্দে কি লেগে? বলো তুমি টাকা দিয়েছিলে এত, এই এত সুন্দর পড়াশোনা করে বাসা ভাড়া, এটা ওটা বাইরে গেছে, বাইরে পড়াশোনা করাবে না, তাই এখন তো সমস্যা করে গেছে, তাই তো পড়াশোনা শেষ হলে এখন ভালো একটা চাকরি হয়ে নিয়েছে, 20-30 হাজার টাকা বেতন হবে, আর 6 মাস বাকি।
ওকে,
তাই বললাম 6 মাস বাকি? বলল হ্যাঁ 6 মাস বাকি। বললাম কত টাকা লাগবো? বললো 6 মাসের নিচে তো 20-30 হাজার টাকা লাগবো। তারে একই ভাই ওই মাস টাস মারে বিয়ের সাথে করছে, খুব গরিব সংসার। ওরে আমি বললাম যে আমি তো 30-40 হাজার টাকা দিব। বললো যে যাও তাহলে টাকা তোমার ফেরত নিতে হবে, ও যে কাল চাকরি করে। আমি বললাম সে যদি চাকরি করে ফেরত দিতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ, আমি আরো খুশি হইলাম।
ওকে,
পরে টাকা দিয়ে এলাম আমি 20,000 টাকা পছন্দ দিলাম। 20,000 টাকা দেওয়ার পরে আমি খালার নাম্বার নিয়ে এলাম, ওই মেয়ের নাম্বার আজও আনিনি আমি, ওই খালার নাম্বার নিয়ে এলাম। খালার নাম্বার নিয়ে আসার পরে ওই তার আবার টিপ আনলোড করে আবার গেছি আমি আর বাড়ি, আর বাড়ি থেকে ওই জায়গায় যাওয়ার পরে ওই এলাকার ছেলে ফেলে আমাকে আটকাইছে, রাত 8-9 বাজে আটকাইছে, বলতেছে ওই মেয়ে আর তুই টাকা দেশ, ওর সাথে তোর কি সম্পর্ক, তোর সম্পর্কটা কি আগে এটা বল, ওই এলাকার কোলাহল বলতেছে। তাই বললাম মোবাইল টোবাইল নিয়ে গেছে অলরেডি, বললাম যে আমার তো সম্পর্ক কিছুই নেই, আমি ও দরিদ্র এই জন্য আমি ওকে হেল্প করতেছি। বলতেছে এই দেশে এত ভালো ভালো লোক থাকতে তুই হেল্প করবি আস আজকে? ও বলতেছে এই কথা, বলতেছে আমাদের এলাকায় চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তারা হেল্প করতে পারবে না, তুই হেল্প করস। পরে আমার কয়েক তথ্য মারার পরে পরে ওই খালাকে যাই বললাম।
আচ্ছা,
খালাকে যাই দোকান বললাম যে এরকম এরকম আমার তো মোবাইল টোবাইল নিয়ে গেছে কয়েকটা ছেলে বলে। বললো কোন জায়গায়? বললাম এই জায়গা, ওনার আবার হাজবেন্ড মেম্বার ওই এলাকার, ওই খালা খুব পাওয়ারফুল। ওই খালা যাই সেটা কি করলো, সে যাই সে ওই ছেলে ফেলে এই করে মোবাইল টোবাইল আনলো, পরে এটা চেয়ারম্যান ওই এলাকার চেয়ারম্যান মেম্বার সবার ঠোঁ চলে গেলো ওই জিনিসটা।
আচ্ছা,
তাদের ঠুন বলছে যে আমার মেয়ে বলতেছে এদের মেয়ের দিয়ে ব্যবসা করে।
ওহো,
ওই খালার নামে মিথ্যা অপবাদ দিল। তাই আমার বললো যে এক কাম করো তুমি, এটার ভিতরে আইসো না, যেহেতু আমার মেয়ে দিয়ে অপবাদ দিছে তাহলে এটা আমি বুঝতেছি। ওই খালা বললো যে আমার মেয়ে এর যখন পাইছে তাহলে এটা আমি বুঝতেছি, কিন্তু অরিজিনাল হের মেয়ে আমি হের বাড়ি কোনোদিন যাইনি আসুন, এটা যে বাসার সাইডে দোকানের সাইডে আমি হের বাসার ভিতরে ঢুকে নিয়ে আসুন, মাছ মুছ কোটা ছাই লাগে, এটা লাগে ওটা লাগে, আমি
মানুষকে উপকার করতে গেলেও শত রকমের
সমস্যা। পরে ওই আমার ওই মাছ কোটা ছাইটাই লাগে, তাই আমি ওই দোকানে আমার যে
মাছও আপনি নিজেই করেন?
হ্যাঁ, মাছ নিজেই করি, তাই ওই ছাইটাই লাগে। আমি বলছি যে বাসায় ওই বাসায় থেকে গেলে ফাতে ছাইটাই শব্দ যায়, কিন্তু আমি বাসায় কোনোদিন ভুলে ঢুকিনি। পরে সেদিনকে শুনলাম পরে পরীক্ষায় পাশ করে বাইরে এসে, বাইরে পরে আমি গেছিলাম, যাওয়ার পরে আপনার মিষ্টি টিষ্টি বহুত কিছু কিনে দিছি। পরে বলতেছে যে আমি কি অ্যাকাউন্ট সাবজেক্ট নিয়ে কি করছে পাশ করছে, বললো যে আমি ব্যাংকে ট্যাঙ্কের কোনো চাকরি পাইলি আপনি অতি ফার্স্টে জানাবো, এখন চাকরি এখন হয় নাই। পরে বললো যে তুই চাকরি হয় তাহলে আমি তোমার জানাবো। তা কিছুদিন পরে কিছুদিন আগে শুনলাম আর কি বিয়ে শাদী হয়ে গেছে, পরে ছেলে যাই হোক ভালো ছেলে, আপনার ইসের দোকান আছে, ফ্ল্যাক্সের লোটারি ইসের দোকান আছে বাজারেই, স্বামী স্ত্রী দুইজনই দোকান করে, দুই দিন এক জায়গায় বসে, একজনের লোক খালি বিকাশ লোট নেয়, আর একজনের লোক আপনি গ্রামীণের ইসের টাকা ভরে ফ্ল্যাক্সের লোট, দুজন এখন ভালোই আছে, খুব চাকরি না করে না।
আপনার সঙ্গে যোগাযোগ হয়েছে? আপনার
যোগাযোগ, আমি গিয়েছি দোকান, গেছি ওই জায়গায় দোকান যাওয়ার পরে তারপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন, মানে এখন যদি হয়ে যায় যাই অনেকদিন বাঁচতে পারে, যে অনেক
কোনো সম্পর্ক ছিল,
সম্পর্ক ছিল পরে ব্যক্তিগত তার কোনো আঘাত আসতে পারে এত টাকা পয়সা দিছে। পরে চলে আসার পরে পরে লাস্ট মুহূর্তে আমি লাস্ট ওখান থেকে চলে আসলাম, চলে আসার পরে আমরা গেলাম হইলো ইন্ডিয়া।
আচ্ছা,
ইন্ডিয়া গেলাম
জাহাজ নিয়ে ইন্ডিয়া।
হ্যাঁ, জাহাজ নিয়ে ইন্ডিয়া, আপনার ফার্স্ট আমার জীবনের ইন্ডিয়া যাওয়ার পরে, মানে ছাই লোট হবে ওখান থেকে,
ছাই,
হ্যাঁ
ইন্ডিয়ান ছাই,
ইন্ডিয়ান ছাই, এই দেশে হলো বিল্ডিং এর মানে সিমেন্ট বানায়।
ও আচ্ছা আচ্ছা, ওকে।
তবে সাইলোটে গেলাম, সাইলোট করে ওখান থেকে ওই আপনার মাংস হলো 80-90 টাকা কেজি, 10 কেজি 12 কেজি করে মাংস কিনি,
গরুর মাংস,
গরুর মাংস। তাই ওই ওরা দেখতে পারে না, কয় মুসলমানরা খায় বেশি, কয় বাঙালিরা খায় বেশি, ওরা দেখতে পার না, ওরা তো কিনে হাফ কেজি এরকম কিনে নেয়। আর ওদের একটা জিনিস কি মানে সবটা লোকেরই একটা পোশাক আছে হাই ফাই, ওটা পরে অফিস যাবে আইসে সাইডে মনে করেন যে ইমনি পরবো, মনে করেন যে মেতর মানে বাসার যে ওই পরিবেশটা, আর যখন বাইরে বাইরে খুব হ্যান্ডসাম হাই ফাই। পরে যাক ভালোই লাগলো ওদেরকে যাওয়ার পরে, পরে একটা মেয়ের সাথে ওই জায়গায় ইন্ডিয়ার সম্পর্ক হয়ে গেল, ও জায়গায় ছিলাম আমরা 1 মাস 13 দিন।
আচ্ছা
সম্পর্ক হয়ে গেল, ওই মেয়ে মানে আসবো এদের তো আমার বাড়ি ঘর নাই যে আমি ওই জায়গায় আসবো, তো সম্পর্ক কি মানে কোনো প্রেম টেম না, বললো যে ডাইরেক্ট আমি তোমার বিয়ে করবো, তুমি বিয়ে করবা? আমি বললাম যে আমি বিয়ে করবো কিভাবে, আমার বাড়ি বাংলাদেশ তোমার বাড়ি এ জায়গা, বলছে যদি আমার আব্বু আম্মু মাইনে নেয়। আমি বললাম তাহলে আমি রাজি। তখন তার আব্বু আম্মু জিগাইলো যে না আব্বু ওই জাহাজের লোক তো বিয়ে করতে চায়, তা তুমি কি বলো? ওর আব্বু আমার মাংসের দোকানদার, তা ও বললো শোন এরা হলো বাংলাদেশি লোক, এ জায়গায় আলি রিফিউজি সেম সেম, তোর ভাইটার দুই সাইডে ফুটে চলে গেলি, তুই ওরে কুকুর কোথায় খোঁজ করবি? ডাইরেক্ট অফেন্ডলি বললো, জাহাজ ছেড়ে দিলাম 1 মাস 13 দিনে, আর মেয়ের সাথে যোগাযোগ করিনি, মাংস ওখানে কিনতে দেয় না। পরে থাকার পরে 2015 সাল শেষ 16 দিন ঢুকলাম আর কি, 16 দিন ঢোকার পর তখন আমার মাথার সেন্স খারাপ হয়ে যাবে, বললো সবাই মানে যা আছে এত বয়স হইতেছে বিয়ে সাথে প্রশ্ন তুই তো পাপ করতেছ, মাস্টার যারা উপর লেভেলে এরা মানে আমার প্রশ্ন করো বলো বিয়ে সাথে প্রশ্ন হ্যান তেন তুই তো পাপ করবে না খোলা নামাজি। পরে আমি আবার কি করি, আগে যারা চাকরি করতো এখানে নাম্বার রাখছি, এখানে নাম্বার আমি কি করি আপনি ফোন করি যে কই কই আসা, দুধে দেখা যাচ্ছে সিলেট লিপসার একটা ছেলে আছে, বলে আমি তো বাড়ি আছি, আমি কই আমি তো লিপসায় ঘুরতে আসতেছি একটা কামে অমুক গাছ, কয়টা ঠিক আছে আমাকে বাড়ি আসো। ওই জায়গায় দেখা গেছে যে 8 দিন 10 দিন থাই এলাম, আমি চিংড়ি মাছ 12 কেজি কিনে গেছে গ্রেটের চিংড়ি বলে, গ্রেটের চিংড়ি আপনার 600 টাকা কেজি নিছে, 12 কেজি কিনে গেছি হে বাড়ি যায় থাই গেছি 6 দিন। পরে 6 দিন থাই গেছি, পরে জাহাজ আসলাম, বললাম যে মেয়েটে তো দেখে আসলাম কয়েকদিন পর বিয়ে। পরে 16 কত দিনই আপনি 1 মাসের ছুটি নিলাম, 2 মাস পর 3 মাস পর যে আমি তো বিয়ে শাদী করতে যাচ্ছি, আসলে কিছুই না টাকা পয়সা সব নিয়ে নামছি, 2 লাখ টাকার মতো নিয়ে নামছি যে বিয়ে শাদী করতে যাইতেছি। পরে এই কথা বলে চলে আসছি, চলে আসলে পরে যে না ওই আমার যে ভাগ নিয়ে ওই যে যার সিমটা না একটু 1 লাখ টাকা দিয়ে আমার, আর 1 লাখ টাকা মনে করেন যে 1 মাসে ভাঙছি মনের মতো, আর 1 লাখ টাকা বলছে ওর অ্যাকাউন্ট আছে, বলছে তুই রাখ এই 1 লাখ টাকা আমাদের দরকার পড়ে আমি নিবো, না হলে তোর দুধ দরকার পড়ে ভাঙবে কিন্তু আমার যখন দরকার পড়ে তুই আমার দিয়ে দিবি। ওর হেড হাজবেন্ড এখনো জানে না, তা ওই ওই বাসায় গেছি আমি, ওই বাসায় গেছি আপনার ইলিশ মাছ নিয়ে বরিশাল থেকে 30 কেজি ইলিশ মাছ নিয়ে গেছি,
30 কেজি
আপনি বস্তায় ভরছি, আমার জাহাজের লোকও হেল্প করছে বস্তায় ভরা, আপনি 18 বস্তাগুলো আছে ওই বস্তায় ভরে বরফ দিয়ে ভরছি পুরো বস্তা। তাই নিয়ে গেছি যে বলতেছে যে মামা আপনি এত মাছ নিয়েছেন, তাই আমি বললাম শোন আমার এই পৃথিবীতে কেউ নাই, তখন সে হলো ব্যাংকে গেছে, বলছে যে মামা তার 2 টাইমে একটা মেয়ে মারা গেছে আমার হাতে রিলেশন হওয়ার পরে আর কি মারা গেছে মেয়েটা, মামা ব্যাংক নিয়ে গেছে পরে মারা গেছে, পরে ওই যে আর একটা মেয়ে আছে 6-7 বছর বয়স, 7 বছর মতো আমার সাথে কথা বলতো ফোনে, ওই মারা যাওয়ার পরে এই পর্যন্ত আর কথা বলে না মোবাইলে।
আচ্ছা তো ইলিশ মাছ নিয়ে কি হলো?
তো ইলিশ মাছ নিয়ে গেছি বোধ হয় বলতেছে যে এত মাছ নিয়েছেন, আমি কই আমার তো এই পৃথিবীতে কেউ নাই দে, তো জানোস না, তো বলতেছে কি তোমার পৃথিবীতে কেউ নাই, আমি কই না কেউ নাই, তখন ও কান্দে দিয়েছে কয় তাই তুমি মামা এত ইভাবে চলো ফিরিভাবে চলো, কেউ তো তোমার ভিতরে কোনোদিন বুঝতে পারো না তুমি এরকম ভাবে চলো যে তোমার মা বাপ নাই ভাই বিরাদার নাই। তখন আমি টাকা ভাই করতেছি আমি 1 লাখ টাকা তুই রাখবি, আমার অ্যাকাউন্ট আছে আমি রাখবো, যে কোনো সময় তোমার লাগবে টাকাটা দিয়ে দিবো, ঠিক আছে রাখ, আর ইলিশ মাছ দিলাম যে ওই ফ্রিজে ঢুকাইলো আর তারা সাইড দিয়ে গিরেছত সবাই 2-3 কেজি করে দিল।
আচ্ছা,
তারা চায় যায় খুব মেরি, মানে এই তো দরিদ্র আর সবাই দোতলা বিল্ডিং টিল্ডিং আছে, মোটামুটি অবস্থা চলে ভালো। তাই দেওয়ার পরে এনে বলো যে এখন কি করবি, আমি বললাম যে মামা এ আমার বললো মামা তাই এখন কি করবা, তুমি কি সিদ্ধান্ত নিছ? আমি কই সিদ্ধান্ত কিছুই নেই, আমি যদি তুই একটা মেয়ে দেখে এরকম যে আমি বিয়ে শাদি করবো, বিয়ে শাদি করে জাহাজের লাইন ছাইরে দরকার একটা কাঁচা বাজার কাঁচা বাজার সবজির দোকান, নাইলে দরকার হলে আমি লেবার দর্জি কাজ জানি দর্জি কাজ করবো, নাইলে কুলিগিরি করবো, মানে তারে একা ছুঁয়ে বাহিরে যেত না যাইতে হয়। তা বললো ঠিক আছে আমি দেখবো, চেষ্টা করছে এখন তো মনে হয় পাই নাই, না চেষ্টা না করছে বলতে পারি নি, আমি আর তার প্রশ্ন করিনি, তার নাম্বার আছে এখনো। তাই আমি যে মা বাবা নিজের সম্পর্ক, তাই আমি মেয়েটা এখন চাইলি, তাই একদিন ধরছে খালি বললো, আমি বললাম যে কি বুনো, আমি বুনো বলি তাকে যে কি বুনো তুমি মোবাইল ধরো না কেন, কয়তে তুমি আসো না কেন, আর আমার বোন মরছে কেন এই জন্য মোবাইল ধরেন, ছোট বুঝে না বোন মারা গেছে আর কারো মোবাইল ধরে না, খুব রিকোয়েস্টের পর মানে ওই মোবাইলটা সেদিন ধরছে।
আচ্ছা,
তাই বলছে তো তুমি আসো না কেন এই জন্য কথা বলি না, আর আমার বুনি মল্লি বুনি কেন মরলো এই জন্য কথা বলি না, জীবনে মারা গেছে। তা খুব আমার কান্দা হয়েছে ওই দিনকে, সারা রাত ধরে কাঁদছি, মানে জাহাজের লোক খালি বলতেছে কান্দসকে তো কোনো সমস্যা বাইরে যাবি, না আমার তো কোনো সমস্যা না, আমার এমনি কান্দা পাইতেছে। তাই এসব কথা বলার পর কান্দা করে পরে সকালবেলা আমার ছুটি দিল, ছুটি দিল, ছুটি দেওয়ার পরে আমি চলে এলাম আপনার ইসে ফরিদপুর গেলাম।
আচ্ছা,
ফরিদপুর গেলাম রাত্রে খোঁজ নিয়ে দেখলাম যে আমাদের এইসব বাড়ি ঘর কি দেখি না আছে না,
সেই পুরান বাড়ি
পুরানের বাড়ি আবার ঢুকলাম।
আচ্ছা,
ঢুকলাম আমার তো কেউ চিনতে পারতেছে না, তাই হে বা সেই ঘরটার কিছুই নাই, যাই দেখি যেসব ঘরটার ছিল কিছুই নাই, জমি জাতি বেচছে আর এরা শহরে চলে গেছে মেন টাউন।
আচ্ছা,
মেন টাউনে চলে গেছে, পরে কয়েকজন মানে পুরান লোক যারা আছে কয়েকজন চিনতে পারছে,
ওকে
মানে একবারে বয়স্ক চিনতে পারছে কয়েকজন, পরে বলে যে তুমি কি রশিদ?
কত বছর পরে গেলেন?
গেলাম আপনার এই ওই মরার পরে প্রায় 14-15 হয়ে
না, আরো বেশি হবে, আরো বেশি
14-15 হবে।
হ্যাঁ,
14-15 হবে, মারা গেছে।
আচ্ছা,
ওই মারা যাওয়ার সময় যে দেখছি আর তারপর তো যাইনি,
তাহলে আরো বেশি হবে, আপনি যে গল্প বলে গেছেন সেক্ষেত্রে আরো 20 বছর ক্রস করে যাবে, মানে আপনার তো এটা তো কিছুদিন আগের গল্প, কতদিন আগে গেছেন?
না আমি তো এই যে গেছি এখন ইদারিং,
সেটাই বলছি যখন আপনি বাড়ি থেকে বের হয়েছেন সেই যে ছোটবেলা, তাহলে আপনার এখনকার বয়স অনুসারে আপনাকে দেখে যে আমি যেটা গেস করতে পারছি আপনার বয়স সেটা, তাতে আপনার বাড়ি যাওয়া আরো অনেক পরে, আপনি 15 বছর বলছেন তো এটা 20 বছরের বেশি হবে আর কি।
বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে মনে করেন যেমন না ইদের ভিতরে কাহিনী আছে, ওই যে মারা গেছে যে মারা তো গেছে 15-16 বছর ধরে, তখন তো একবার গেছে,
তারপর মারা যাওয়ার পরে একবার গেছিলেন,
ওই মারা যাওয়ার পর
বাবা সেটা তো বলেছেন আপনি, সেটা আপনি তখন তো আপনাকে পিটিয়ে বের করে দিল।
হ্যাঁ হ্যাঁ, তারপর তার আগে তো ওই 20 বছর ধরে আর কি বাড়ি ছাড়া, 15 বছর ধরে ওই বলার পরে আর কিছু বললো না, পরে চলে আসলাম, পরের দিন ওই এলাকায় খবর নিলাম, বন্ধু বান্ধব তো আছে আগের ছোটকালের হিন্দু, নাম হলো আনন্দ, তা আনন্দর বাড়ি গেলাম, আনন্দর বাড়ি যাই রাখছিলাম, সে এখন বিয়ে শাদি করছে, বিয়ে শাদি করার পরে তখন বললো যে এরকম এরকম তুই আসস না, তো সম্পত্তি তো সব তারা 3 ভাগ করে নিয়ে গেছে।
আচ্ছা,
তো সম্পত্তি সব নিয়ে গেছে, এখন তুই কি করবি কি করস তোর দেখি নে। আমি বললাম তো আমি তো এখন আছি জাহাজের লাইনে, আমি তো খুলনার ওদিকে বাড়ি টাড়ি করবো চিন্তা ভাবনা নিয়েছি।
আচ্ছা,
ওরে এই কথা বললাম, বললো তাই ঠিক আছে তাই যাবে, সারাদিন তাকে সারাদিন দেখা টেকা হয় না, হয়তো সমস্যা করতে পারে, ওই হিন্দু আমাকে বোঝাই বললো, বোঝাই বলার পরে আমি চলে আসছি, চলে আসার পরে লাস্টে এখন কি হবে, আমি এই জাহাজের মানে লাস্ট প্রান্ত আর কি, আমি জাহাজে সবার সাহেবরে বললাম যে আমি তো বাড়ি চলে যাবো একবারে, এর ভিতরে একটা কাহিনী আছে, আবার এই সাহেব এই জাহাজ 4 বছর ধরে কিনছে, 4 বছর ধরে কিনে বেশি লাভ করতে পারে না, লাভ করতে পারে না, 2 বছর ধরে সাহেবের সাথে আমার রিলেশন।
আচ্ছা,
তা সাহেব আমার বলতেছে রশিদ আমার একদিনকে খুব রাত্রে ফোন দিছে 12টার দিক, যাই ভাইয়া আপনি ফোন দিচ্ছেন, বলে আমাকে একটা বুদ্ধি দিবে, আমি বললাম আপনি কুড়ি কুড়ি টাকার বিজনেস করেন, আর আমি
জাহাজের মালিক।
হ্যাঁ আমি একটা চাকর, আপনি বয়সে বড়, সব দিকে বড়, জ্ঞান অর্জনের সব দিকে আপনি বড়, আপনি আমার তখন কি বেরেন ভাই? যখন জাহাজ হলো আপনার এই মিরপুর গাছতলি ঘাটে,
আচ্ছা
বললো যে আমার জাহাজে তেমন আয়োজন নাই, বছরে দেখা গেছে সাত আট লাখ টাকা থাকে, তাই না কি করবো আমি? আমি বললাম যে ভাইয়া এটা কথা বলবো কি, তখন হলো এখান থেকে মনে করেন যে ছেলের থেকে টিপ নিয়ে যায় ওই ওই জায়গায় খালি করে আপনার খুলনা কিংবা এই যে যশোর নওপাড়া এই জায়গায় খালি করে, আর ওই আর বাড়ি থেকে লোট নিয়ে আসে ঢাকার, এখান থেকে আবার ওই খালি টেনে যায় সিলেক্ট, ওখান থেকে আসে। তাই আমি বললাম যে ভাইয়া একটা বুদ্ধি দেখতে চাইছেন, আপনার বয়স বড় সব দিক দিয়ে বড়, একটা বুদ্ধি দিতে পারি ভাই কি? তখন মাসে টিপ উঠে হলো আপনার একটা উঠে কত কত মাসে বারো আসে চার লাখ পাঁচ লাখ। আমি বললাম বুদ্ধিটা হলো কি, আপনি খালি কয়লা টানেন, আর বাইরে এসে কয়লা এখানে ঢাকায় খালি হবে, খালি হয়ে সেরে আবার ঢাকা যাবে, আবার আর বাইরে যাবে, তা তখন মাসে টিপ উঠলো তিনটে, একটা জায়গায় তিনটে উঠলো, তখন তার চলে এলো এলো আঠারো লাখ টাকা এক মাস, এক মাসের টিপে তিনটে টিপ, খালি যাওয়ার আসা যা দেরি, ওখানে গেলি বাদে ক্যারেন্দে লোড করে দেয়, এখানে আইলি ওই জায়গায় সিরিয়াল একটু বাঁচলো সর্দারে দুই চার পাঁচ হাজার খাওয়াই দিলি সিরিয়াল আমাকে ডাকে, তখন ওই আঠারো এই সতেরোর ভিতরে তখন ইয়ে হইলো সাহেব আমাকে আসে বললো যে এসে আসলো কাপিল আসলো, আসার পর রাখি বললো যে এই মাসে তিনটি ফুল উঠলো। আমি বললাম হ্যাঁ তিনটি ফুল উঠলো, তাই বললো আমি যে তোমার এখন বুদ্ধি চাইলাম যে আমার একটা বুদ্ধি দাও, এতদিন মাসে একটি ফুটতো আর এখন তিনটি ফুটলো, তাহলে তুমি কেমাই বললে যে আমি যে ছোটো মানুষ আমি আপনার জ্ঞানে বলো। পরে সাহেব আমার দশ হাজার টাকা দিল,
আচ্ছা
দশ হাজার টাকা দিল, এটা কেউ জানে না জাহাজের, আর জাহাজের বাস পেয়ে গেলো আমি মালিকের সাথে কথা বলি। তখন জাহাজের সবাই বলতে লাগলো হ্যাঁ মালিকের বড় ভাই, জাহাজের সবাই আমার বলে মালিকের বড় ভাই, মালিকের সাথে কথা বলে। তাই ওই ড্রাইভার একটু হিংসটে তো এই বললো যে সাহেবকে বলছে, আমি তখন ছিলাম না গিরিজার ছিল, গিরিজার বললো যে ছোট লোকের ই ধরতে নাই, মোবাইল ধরতে নাই, মানে ছোট মানে নিচের লেভেলের যারা পোস্টে যারা বলছে এইসব পোস্টের মোবাইল ধরতে নাই, এরা মনে করছে যেন ওই তেলমেল বেসে এইসব আমি বলে দিছি,
আচ্ছা
এইসব মাইন্ড করছে এরা। তাই আমি আর কিছু বলিনি, পরে আমার বললো যে তুমি আমার সাথে কথা বললে একটু গোপনে বলবা, কেন বলতেছে তোমার জাহাজের সব জানা জানে গেছে তুমি কথা বলো,
মালিক
মালিকের সাহেবই বলছে আর কি। পরে এইসব কথার পরে আমি তার সাথে খুবই কম বলি যে এরকম কালকে কি এর আগে টাকা রাখছে একবার ফোন দিয়েছি দিছে, আর এই কালকে যখন আসবো টিকিট কেটে সেরে তখন কল দিছি এই টাকা আজকে বিকেল পাঠাবো, তখন আর কি আমি যাবো বাড়ি বাসায়।
ওকে
তাই এই পর্যন্ত শেষ পেরাইছি, পরে আমি আপনার এই অনুষ্ঠান শোনা স্টার্ট করছি।
হ্যাঁ অনুষ্ঠান শোনার পরে কি ঘটনা ঘটেছে আমি জানি, তার মানে আমি যেটা অপেক্ষা করছিলাম যে আপনার গল্পটা অন্তত একটা জায়গায় এসে থামুক, যে আপনি একজনকে বিয়ে করেছেন, আপনার সংসার হয়েছে,
না না
এবং একটা বাচ্চা কাচ্চা হয়েছে, তার মানে আপনি এখন পর্যন্ত কাউকে বিয়ে করতে পারেন,
কাউকে বিয়ে করতে পারেন? আর তৃতীয় কথা হলো আমি একটা মা খুঁজছিলাম, যে মনের মতো মা পালি অন্তত আমি যদি একটা বিয়ের সাথে গরিব মেয়ে নেই যে তো আমার মারা দেখতে দেখে রাখতে পারি,
মাও পাননি
না ওইরকম কোনো মা উপায় নেই, আর ওইরকম কোনো মেয়ে উপায় নেই যে আমি বিয়ে শাদি করে কিংবা ওই বাড়িতে থাকবো, কিন্তু এরকম কোনো মেয়ে উপায়
আমাদের অনুষ্ঠানে না, মানে আমরা যখন এই ধরনের গল্প প্রচার করি অনেকেই আসে মা হওয়ার জন্য আসে, এবং এরকমও হয় যে বিয়ে করার জন্যে লাইন দিয়েছে এরকম ঘটনাও ঘটেছে, কন্যা পর্যন্ত এসছে বিয়ে বসতেছে এরকম ঘটনা ঘটেছে, কিন্তু আমরা সাহস করে স্টেপ নিই না। কেন নিই না? এই যে আপনি যে গল্পটা বললেন, আপনার গল্পটা শোনার পরে আমার ভেতরে মানে উত্থাল পাতাল যেটাকে বলে হয়েছে, আপনি যেভাবে বলেছেন আপনাকে আমি বিশ্বাস করেছি, কিন্তু এই বিশ্বাসের উপরে একজন মানুষ সংসার করতে গিয়ে যখন কাছাকাছি থাকবে, যখন অনেক কিছু অমিল পাবে, তখন সে দোষটা দেবে আমাদের, সেই জায়গাটা থেকে আমরা এই ধরনের ঝুঁকি নিই না। তারপরও আমার আজকে বলতে ইচ্ছে করছে, যদি আজকের এই অনুষ্ঠানটা শুনে কেউ আপনার মা হতে আসে কিংবা যদি আপনার স্ত্রী হতে আসে, আমি ঘটকালি করার জন্য চেষ্টা করব, এটুকু দায়িত্ব নিলাম, আমি চেষ্টা করব যাতে আপনার জন্য একটা ভবিষ্যৎ।
আর একটা কথা বলি,
জি
আমি তো মূর্খ মানুষ, আমি বিয়ে করতে চাই কোনো নেশাগ্রস্ত মেয়ে না,
যেটা আপনি আপনার জীবনে অভিজ্ঞতা পেয়েছেন,
জীবনে আমি এটা করি না, এটা দ্বিতীয় কথা আমি এটা ঘৃণা করি, বাস।
আচ্ছা আপনাকে না আমার একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে, আপনি তো সবই পেয়েছিলেন, একটা পর্যায়ে সৌদি আরবে গিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছিল। হ্যাঁ, তারপরে আল্লাহ এক রাতে এক নিমিষে আপনার কাছ থেকে নিয়ে গেল, তাই না? এরপরে এসেও আপনি জীবনে খারাপ কাজ করেননি কখনো আপনার কথা অনুযায়ী। কোনো মানুষের ওই যে পঞ্চাশ বস্তার চুরি সেটা একটা মানে
মানুষকে
ছাড়া ওই অর্থে তেমন অর্থে জীবনে কোনো খারাপ কাজ করেননি এবং নেশাগ্রস্ত কোনোদিন নেশা নেননি।
আমার লাইফে কোনো সিগারেট টান দেয়নি,
একটা সিগারেট পর্যন্ত টান দেয়নি,
মাঝে মাঝে শুধু চা খাই।
আচ্ছা,
এই আমার নেশা।
কোনো অনৈতিক কাজ করেননি মেয়েদের সাথে? কোনো অনৈতিক কাজ
করেননি মেয়ে আমার লাইফে আজ পর্যন্ত? আমার যে লাইফ, একটা মেয়ের সাথে আমি বাস মিলামেশা করেছি, তাও আমার আশুগঞ্জ থেকে, মানে ওই পতিতালা বলে। কিন্তু তারপরে আমি মানে এত বমি আসছে, তারপর থেকে আমি আজ পর্যন্ত আর, তারপরে আমি মানে একজন শুনছি মানে সৌদি আরব ছিলাম, বলছে যে একটা মেয়ের সাথে মানে অবৈধ সম্পর্ক করা, মানে মিলামেশা বহুত এটা হিসাব কিতাব। তারপর থেকে আমি অ্যাসন্ত কোনো মেয়ের সাথে মিলামেশা, আমার কোনো টাকা পয়সা বহু
অনেস্ট, যে কারণে হয়তো হয়তো বা শেষের দিকে সেই কথাটা বললো, ভালো লেগেছে আমার। আমি আপনাকে এই কথাটা বলতে চাই যে আফসোস হয় না, মানে কষ্ট হয় না নিজের যখন একা একা থাকেন ভাবেন?
আমার যখন কষ্ট হয় তখন এখন কি বলবো, আমার জাহাজের লোকজনের নাম্বার আছে, তাকে শুনলে পাবেন, আমার ওখানে এই পদের লোহার পাট আছে। যখন আমার মনে খুব দুঃখ ওঠে তখন আমি ওখানে ঘুষে ঘুষিলি সব মানুষ একখানা যায়, মানে এত জোরে সাউন্ড হয় পাতটা এই মোটা, যে ওটার ভিতরে যখন ঘুষি মারি, এখন কি বলবো, এইসব সিআর টিভির ঘুষি মারলে কিছুই নেই, আমি যদি ঘুষি মারি সাথে সাথে ভেঙে চোর মারা হয়ে যাবে। আমি তখন ওই আমাদের লোক জাহাজের লোক সব বলে দেন, ভাই তুমি কি আসলে বুঝি না, তুমি এখানে ঘুষেও, আমরা একটু টাচ করতে পারি না, তুমি এদের ভিতরে এইভাবে ঘুষে মারো।
ওরা জানে আপনার জীবন গল্প?
না জানে না।
আজকে জানে?
এরা জান, এরা বলছে আজকের কালে আমি যে নাম্বারটা কথা বলছি, এই বলছে যে ভাইয়া আপনি জীবনের কাহিনী একজন চেয়ার পাইছে, এরা ভাই আমি রেল লাইনে কথা বলতে গেছি পাঁচ পদের কাছে, বলছে আপনার জীবনের কাহিনী আমি শুনতে চাই, ওই যে মানে একটা মেয়ের সাথে আমার রিলেশন করাই দিতে চাইছে সেকেন্ড ইয়ার পরে, মেয়ে আমার কিছুই জানে না, আসার সময় তার আমি বইলে আইছি যে আমি ঢাকা যাচ্ছি, কিন্তু জানে ম্যানেজার, সবাই ম্যানেজার বলে আমার জাহাজের।
আপনার কোনো মূলধন আছে যেটা নিয়ে আপনি সংসার করতে পারবেন? মূলধন
সংসারের ভিতরে আমার এখন 1-2 লাখ টাকা আছে, ওটা কোনো টাকার ভিতরে পড়ে না, আমার লাইফে টাকা না আসছি, ওটা কোনো টাকার ভিতরে পড়ে না। আর আমার লাইফে আমি এরকম টাকা মানে ব্রিগেজ ব্রিগেজ টাকা, এখনও মনে করেন যে 2-4-5-10 লাখ টাকা নারী এই জাহাজে, কিন্তু আমার কারো টাকার ফুল লোভ নেই বাংলা ভাষা।
এই রশিদ, ও একটা মানুষ এবং ও খুব অনেস্ট একজন মানুষ, ও খুব সৎ একজন মানুষ। একটা কথা আছে, মানুষের উপর বিশ্বাস করা ভালো কিন্তু বিশ্বাস হারানো নাকি পাপ। রশিদ যা বলে গেছে সেই জীবনটা পিতামাতাহীন জীবন, যাদের কাছে বড় হয়েছিল সেখানে সম্পত্তির লোভের কারণে তার টেকা হয়নি এবং সে বাবা মাকেও সে হারিয়েছে, এবং তারপরের যে সংগ্রাম মুখর জীবন সেখানে সম্ভাবনা, সেই সম্ভাবনা হারানো।
আমি একটা ছোট্ট কথা বলতে পারি?
জি বলুন।
আমি যদি এখনো ইচ্ছা করি যে অবৈধ পথে টাকা কামাবো, আমি কুটির হতে পেতে পারি, এই বেড়ে না আমার মাথায় এখনো আছে। কেমনি আপনি আমার প্রশ্ন করতে পারেন? আমি জাহাজে চাকরি করি, একটা জাহাজে মনে করেন যে 4 লোড থাকে, 5 লোড থাকে, আমি যেহেতু বাবুসি, যেহেতু ওই স্কটরে খাওয়াইতে পারছি ইসেরে স্কটরে ঘুমের ট্যাবলেট, আমি যদি জাহাজে সবাই ঘুমের ট্যাবলেট খাওয়াই, এরকম পার্টি আছে, এক রাতে মনে করেন যে 2-10-20 লাখ টাকার মাল নিয়ে যাবে,
চুরি করে চুরি পার্টি।
হ্যাঁ চুরাই পার্টি, কিন্তু আমার ঠিকানাহীন, আমার কেউ জানে না, কেউ চিনে না জাহাজের, আমি হতে পারি কিন্তু ওদের টাকা আমি চাই না, এখনো পারি কিন্তু আমি ওটা চাই না, ওই টাকা আমি
নিশ্চয়ই কোনোদিনও করবেন না। আপনি কেন করবেন? আমরা স্যালুট জানাতে চাই। আমরা সবসময় একটা কথা বলি যে মানুষের জীবনে সফল হবার জন্য নাকি অনেক বড় একটা মাপকাঠি লাগে, যেমন ধরুন পথের ভিখারি সে কোটি কোটি টাকার মালিক হয়েছে, সমাজ তাকে রেসপেক্ট করবে কারণ তার অর্থ সম্পদ চোখে দেখা যায়, কিন্তু এই রশিদকে কেউ চিনবে না, এই রশিদ আপনার পাশ দিয়েই হেঁটে যাবে, এই রশিদ আপনার পাশেই দোকানে সবজি কিনতে গিয়ে দরদাম করবে, এই রশিদ হয়তোবা দেখা যাবে কখনো কখনো যেটা হয়েছে ওর জীবনে কখনো গণপুটিনির শিকার হবে, এই রশিদকে কেউ চিনবে না, এই রশিদকে ইতিহাস ধরবে না, এই রশিদকে নিয়ে কোনো বই লেখা হবে না, এই রশিদকে নিয়ে কোনো সিনেমা হবে না, কিন্তু এরকম রশিদ সমাজে অসংখ্য আছে, অসংখ্য আছে। এবং আমি আজকের অনুষ্ঠানে শুধু একটা কথাটাই বলতে চাই, আপনার পাশে যে সমস্ত রশিদরা ঘুরে বেড়ায়, যাদেরকে আপনি ভ্যালু দেন না, যারা সমাজের একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ কিংবা যাদেরকে ওই অর্থে মনে রাখার মতো মানুষ না, চেনেন আসে যায় একেবারে পরিচিত কিছু মানুষ, এই মানুষদের মধ্যেই রশিদরা আছে, সুতরাং তাদের সাথে খারাপ আচরণ করার আগে, তাদের সাথে বৈরী আচরণ করার আগে একবার এই রশিদের গল্পের কথা ভাববেন। কারণ আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষের সম্ভাবনাময় এবং প্রতিটি মানুষের দ্বারাই ভালো কিছু হওয়া সম্ভব। আমি খুবই আল্লাহওয়ালা বিশ্বাস করা একজন মানুষ। আমি যে খুব ধর্মকর্ম করি তা না, চেষ্টা করি, বাট আমি আপনার জন্য মন খুলে দোয়া করব যে আল্লাহ যেন আপনার বাকি জীবনটা খুব সুন্দর করে। আর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যদি আপনার জীবন পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখা দেয়, তো আমি কি প্রিয় আপনাকে কথা দিচ্ছি, সেটার জন্য আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব। প্রিয় শ্রোতা, এই হচ্ছে আজকের রশিদের জীবন গল্প। যারা রশিদকে দেখতে চান এবং রশিদের সঙ্গে যোগাযোগ করতে চান, প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি বিনীতভাবে একেবারে অনুষ্ঠানের শুরু থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করেছি, আমি ফেসবুকে আমার আইডিটা দিয়েছি এবং পার্সোনাল আইডি, ওখানে গিয়ে আপনারা ফলোয়ার হবেন, পাশাপাশি আপনারা আমাকে ইনবক্স করবেন, আমি আপনাদের প্রত্যেকটি ইনবক্স চেক করব, আমি রিপ্লাই দেবার চেষ্টা করব। আমি আমার ফেসবুক আইডিটি আবারও বলছি, www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি, www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, ওখানে আমার পার্সোনাল আইডি শেয়ার করা আছে, ওখানে গিয়ে আপনি ফলোয়ার হয়ে আপনি আমাকে ইনবক্স করতে পারেন যদি আপনারা রশিদের সঙ্গে যোগাযোগ করতে চান, এবং রশিদের ছবি ওখানে দেওয়া আছে। এছাড়াও আপনারা এই নাম্বারে ফোন করে আপনারা ওর সঙ্গে যোগাযোগ করতে চাইতে পারেন, কিন্তু যোগাযোগ করাটা অর্থপূর্ণ করতে হবে, অকারণে যোগাযোগ করতে চাইবেন না প্লিজ। নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। তাওয়াক্কাল তো আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ যদি চান তাহলে হয়তো আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। অনেক ভালো থাকুন, শুভরাত্রি।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প এক্সক্লুসিভলি অন ফিউশনবিটি.com.